राधाकुंडं गिरिवरमहो राधिका माधवासां प्राप्तो यस्य प्रसिद्धकृपया श्रीगुरुं तलनतोऽस्मि। श्लोक दास गोस्वामी এই শ্লোকটি দাস গোস্বামী রচনা করেছেন এবং এই শ্লোকের মাধ্যমে আমাদের সৌভাগ্যের কথা ব্যক্ত করেছেন। গুরুদেবের আশ্রয়েতে যারা আশ্রিত হয়েছেন তাদের সৌভাগ্য অতুলনীয়। ভগবানের অমৃতময় সর্বা থা হরিনাম যার আশ্রয়তে আশ্রিত হয়ে সেই হরিনাম লাভ করেছি, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। এবং আমরা কী কী পেয়েছি গুরুদেবের আশ্রয়তে থেকে, তার সেবার মাধ্যমেতে কী সম্পদ আমাদের পরম সৌভাগ্য বর্ধন করেছে, সেইগুলি সব এতে হিসেব করে দেয়া। কবিরাজ গোস্বামী বলছেন, পুলিশের পিঠ হইতে মুনিষে লভিষ্ট, জগায় মাধাই হইতে মুনিষে পাপিষ্ট। মোর নাম শুনিলেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয়েই তার পাপ হয়। এমন নির্ভিন্ন মনে সেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত মাঝে হারে। প্রেমমাত্র নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। যে আগে পড়ে তার পরে নিস্তার, অতএব এ অধম করিপার। আশ্চর্য ব্যাপার যে ওদিকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যার কোনো এরকম অভিমান নাই, অভিমান শূন্য, তিনি বলছেন যে আমার তো কোনো যোগ্যতা নেই, কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপাতে আমি সব কিছু পেয়েছি। আর গোস্বামী বলছেন, আধা ভরে রবীন্দ্রসিন্ধুময় কথা কালো মায়াতে রবিচক্রে সম্পর্কি তঙ্কেত কৃপা ময়ে বিধাশি নাই প্রাণী ব্রজে নচ বলুন বকারি নাতি। হে রাজে, তোমার কৃপা ছাড়া, তোমার করুণা ছাড়া আমি আর কিছুই চাই না। হ্যাঁ, সেই আশায় আমি বসে আছি কবে তুমি কৃপা করবে। আর তুমি যদি কৃপা না করো তাহলে কৃষ্ণ কৃপাও আমার দরকার নাই, তোমাকে ছেড়ে কৃষ্ণকে আমি চাই না। সেই দাস গোস্বামী বলছেন যে আমি কৃষ্ণকে পেয়েছি, আমি রাধারানীকে পেয়েছি, আমি সেবা পেয়েছি, হ্যাঁ আমি বৈষ্ণব সঙ্গ পেয়েছি, সব কিছু পেয়েছি আমি, যা কি পাইছি আমার সঙ্গে। এইসব কীর্চল সমন্বয়ের মতো জিনিস দেখছে, আমাদের কিছুই নেই আবার সব কিছুই আছে। কার কৃপায় না শ্রী গুরু কৃপায়। কৃপা। গুরুদেব তিনি সর্বত্র সর্বদা বিরাজমান, এটা আমরা মুখে বলি সেটি সবসময় সত্য নয়, এটা চিরকালের সত্য যে গুরু মহারাজ তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন। আর আমার গর্ব যে আমি আমাকে দেখিয়ে বলতে পারি যে গুরু কৃপা কতদূর পর্যন্ত একজন পুরুষের কৃষ্ণকে টেনে নিয়ে যেতে পারে। আমি তো কোনোদিন স্কুলে লেখাপড়া শিখিনি, দু চারটা ক্লাস পড়েছিলাম, তা সেটা তো পড়ি নাই, দুষ্টুমি করতাম, এখান থেকে বসে থাকতাম আর ছুটি হলে বাড়ি চলে আসতাম। আর লেখাপড়া আমি কিছুই করিনি, কোনো জিনিসে আমার কোনো রকমের যে একটা আনন্দ পাবো আসক্তি সেরকম একটু ছিল না। তাই তো চট করে সাধুরা যখন বলে দিল যে দেহ কিছু নয় মন কিছু নয় আত্মাই সব, আর আমিও বুঝে গেলাম দেহ কিছু নয় মন কিছু নয় আত্মাই সব, তখন বয়স ১৬ বছর বয়স, ১৬ বছর বয়সেতে আমার মগজ ধোলাই করে দিল তিন দিনের মধ্যে। একাদশীর দিন ওদের সঙ্গে বসে প্রসাদ পেলাম, আর দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী কৃষ্ণ চতুর্দশীতে মগজ ধোলাই হয়ে গেল, আমি পালিয়ে গেলাম সাধুদের সঙ্গে, কোথায় না এইখানে। তখন ওই বিল্ডিংটা ছিল আর কিচ্ছু ছিল না, তা গুরু মহারাজ হরিনাম করছেন বারান্দাতে, আমাকে যখন দূর থেকে দেখালো ওই দেখো আমাদের মঠ, আমার খুব ভালো লাগলো না, কেন আমি তো মহাভারত মহাভারত ছোটোবেলায় অনেক পড়েছি। তখন ওই পুরে ঘর আর আগুন দেওয়া দরজা এই সমস্ত কোনো জানতাম, কিন্তু কখনো জানতাম না যে আশ্রম আবার দাঁড়ার ঘর। যাই হোক এসে তখন পড়েছি পালিয়ে পাকড়ো, যখন পালিয়ে এলাম তখন আর তার ফিরে যাওয়ার উপায় নেই, গুরু মহারাজের চরণে এসে পড়লাম। গুরু মহারাজ কীরকম একটা জন্ম জন্মান্তরের সম্বন্ধটা সেদিন কিছু অনুভব হল যে সত্যি খুব বড় সাধু। তারপরে তো গুরু মহারাজের সঙ্গে থেকে আস্তে আস্তে পতনে উত্থানে ভালো মন্দ সব মিশিয়ে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছি। তা যে কিছুই জানে না, যার কোনো জ্ঞান ছিল না, সে তো এখন মহাজ্ঞানী হয়েছে, কেননা আমার তো এখন লুকোবার কিছু নেই, সারা পৃথিবীটা ভগবানের কথা উত্তাল হয়ে উঠেছে। আজকে গুরু মহারাজ বলেছিলেন বেশি মঠ মন্দির করো না, তা আমি মঠ মন্দির না করলে হবে কি, এমনি সব আমাদের সৌভাগ্য যে তার কৃপা দৃষ্টিতে এখন ৬০-৬৫টা মঠ সারা পৃথিবী, কোথায় বড় বড় দেশ বড় বড় রাজ্য, তখন আমরা পৃথিবী বলতে জানতাম, ভারতবর্ষ বলতে জানতাম আর সমুদ্র হিমালয়, ওইটাই আমাদের কাছে বড় পৃথিবী ছিল আর সমুদ্র হিমালয়। আর এখন পৃথিবীটা হাতের মুঠোয় এসে গিয়ে এখন আমাদের এমন সৌভাগ্য আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে শ্রী গুরু মহারাজের কৃপায়। তার প্রচারের একটা যে আভ্যন্তরীণ আন্তরিক হওয়া সেইটা সারা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, আর তারই ফলে তো দেখছি আজকে ৬০-৬৫টা মঠ হয়ে গেছে। এটা একটা আশ্চর্য ব্যাপার, আমি তো করিনি, কোনোটাই আমি করিনি, কিন্তু আমাকে অবলম্বন করে হয়েছে এটাও সত্যি কথা। এই তো দেখছি আজকে হাজার হাজার লোক তারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে পরিণাম করে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে দৈনিক রিপোর্ট আছে কোথায় কী হচ্ছে কোথায় না হচ্ছে। আজকাল তো বিজ্ঞানের যুগে সব কিছু খবরাখবর এক মিনিটের মধ্যে পাওয়া যায়। তা আমাদের তো দেখছি যে সারা মিনিটে নাজ্ঞাত বিশ্রাম হতে কোথাও বিশ্রাম নেই, কেবল বেরলি চলেছে চৈতন্য শাশ্বত মতে। তখন গুরু মহারাজ শ্লোক রচনা করেছিলেন, শ্রীমৎ চৈতন্য শাশ্বত মত বড় গীত কীর্তি জয় শ্রী বিভ্রৎসন ভাত গঙ্গা তর নিকট নবদ্বীপ কৌলাদি গাজে যত্র শ্রী গৌর শাশ্বত মত নিজতা গৌর গাথা জিনন্তি নিত্য গুরুপা রুগশ্রী কৃতমতি গুরু গৌরাঙ্গ রাধা জিত আশা গুরু গৌরাঙ্গ রাধা রানীর অজিত আশা। সমস্ত কিছু একবার প্রস্ফুটিত পদ্মের ন্যায় পরম উজ্জ্বল হয়ে জয়শ্রী ধারণ করে আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে আমি আশ্চর্য হয়ে যাই। একটা যখন সংস্কৃত কিছু পড়তাম ছোটবেলায়, যখন একটা শ্লোক শুনেছিলাম গুরু মহারাজের কাছে শুনেছি, শ্রীমন্নাথ পবানী ভগবতী বাণী নরী নিত্যতে তদ্দৃষ্টা কমলা সমাগতবতী লোলা বিবদ্ধা গুণে কীর্তিশ্চন্দ্র করিন্দ কুন্দ কুমদ ক্ষীরোদ নীরোপমান রাধা ব্রহ্মণে বিলম্ব চরিত নাট্যাপিষ্টান কীর্তি যেটা ফেম ডিভাইন ফেম অফ শ্রীচৈতন্য শাশ্বত মত নাও হোল ওয়ার্ল্ড অকুপায় অ্যান্ড স্টিল ইট ইজ রানিং। রাশিয়া ইউক্রেন সাইবেরিয়া অ্যান্ড দ্যাট সাইড
চায়না
চায়না এখন চায়নাতেও আমাদের আশ্রম পেয়েছে। আশ্চর্য ব্যাপার, কিছু একটা লোক যুধাবন্য প্রভু একটা লোক চায়নায় গেল চায়নাটাকে দখল করার চেষ্টা করছে। কী দিয়ে নেয় হরিনাম সংকীর্তন। এই যে পরম সৌভাগ্যের একটা যে সূচনা শ্রীগুলো গুরু মহারাজ এইখানে করেছেন শ্রী চৈতন্য শাশ্বত মত নাম দিয়ে একটা উদ্গীত কীর্তি জয় শ্রী। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা উদ্গীত কীর্তি, মানে এর রাত সীমা নেই এই কীর্তি। কীর্তি কেবল ছড়িয়ে যাচ্ছে, ত্রাসা রম্মণী দিন বিলম্ব সমুদ্র পার হয়ে একটা সমুদ্র পার করে আর একটা সমুদ্র আর একটা সমুদ্র পার হয়ে আর একটা সমুদ্র। এখন চৈতন্য শাশ্বত মঠে আমরা বলতে পারি যে সূর্যাস্ত হয় না। এখান থেকে ক্যালিফোর্নিয়া 13 ঘন্টার তফাত। অর্থাৎ এখানে যখন সূর্য আছে ওখানে তখন রাত, ওখানে যখন রাত হচ্ছে এখানে তখন দিন, এইরকম। আবার ওখানে যখন সূর্য আছে এখানে তখন রাত। তা সেখানেও আশ্রম এখানেও আশ্রম, সাইবেরিয়াতে সেখানে তো 6 মাস দিন 6 মাস রাত। কী বলব, এই আমি ললিতাকে পাঠিয়েছিলাম,
হ্যাঁ
আমরা ছোটবেলায় বয়ে পড়েছি এস্কিমো, তারা পাহাড়ের ঘরের ভেতর থাকে ইয়ে করে, সেই দেশে প্রচার করতে গিয়েছিল। এখন ব্রাজিলেতে বিরাট আশ্রম আমাদের, কল্পনা করতে পারবেন না কত বড় আশ্রম, 5 মাইল লম্বা 5 মাইল চওড়া আশ্রমটা, এত বড় 5 মাইল চওড়া 5 মাইল লম্বা। ভেনেজুয়েলা সেখানে তো ক্যারাকাট, আর সেখানে নিতাই গৌরচন্দ্র, সে যে কী সংকীর্তন এখনো এখানে দেখতে পাই। দৈনিক দেখতে চাইলে দৈনিক, আমি তো দৈনিকই দেখি, আমার ভালো লাগে, আমার মনে হয় যে এটা অসম্ভব ব্যাপার, কী করে সম্ভব হল। আজকে এই গুরু মহারাজের সমাধি মন্দিরটা যখন আমি করতে যাই তখন কী করে করবো কিছু মনে ইয়ে আসেনি। ওই ধ্যান করতে করতে ধ্যান করতে করতে ধ্যান থেকে আর যা তোর সমাজ মন্দিরটা করে দেবে। এইরকম সারা পৃথিবীতে যত সব আশ্রম হয়েছে, মন্দির হয়েছে, সব ওই ধ্যানেতে হয়ে গিয়ে রাশিয়াতে আমি যে খুঁটো পুঁতে দিয়ে এলাম যে এই 120 ফিট লম্বা হবে, 75 ফিট চওড়া হবে, এরকমভাবে যে একটা নাগ মন্দির মন্দির করো, এর ভেতরে মন্দির থাকবে, সমস্তটা গরম থাকবে, যেন ওখানে তো বড় পোপড়ে বড় পড়ে, তো সেইরকম বিরাট মন্দির করতে রাশিয়াতে আবার এখনও করছে, সব ছাড়ছে না। আমি তার যাইও না, সব জায়গায় আমি যেতেও পারি না। এই তুর্কিতে আমি পাঠালাম ইয়েকে পরমহংস মহারাজকে, এই তুর্কি আমি যেতে পারলাম না, আর যাওয়া সম্ভব হলো ওকে পাঠিয়ে দিলাম, সঙ্গে আর একজনকে পাঠালাম অকিংটন মহারাজকে, অকিংটন
মহারাজ
একসঙ্গে তুর্কি সাউথ আফ্রিকা আর ভেনেজুয়েলা তিনটে দেশে, তার লন্ডন তো আছে মাঝখানে,
টার্কি, ইরান।
ওই মহারাজ 10 তারিখে আবার চলে যাবেন রাশিয়া, সেখানে 4 জন লোক প্রচার করছে, 4 জন সন্ন্যাসী আমাদের, তারা প্রচার করছে, আর এই মহারাজ আবার যাবেন গিয়ে যোগ দেবেন। সুদর্শনাপ্রভু যাওয়ার কথা ছিল, ও হয়তো যাবে না এখন, আমার কাছে থাকবে, আমার কাছে একজন তো নেই, থাকতে তো হয় সঙ্গে একজনে। তো যাই হোক, দেখুন ভগবানের ইচ্ছা এমন যে গুরু মহারাজের একটু কেবল শুভ দৃষ্টি পড়েছে আর তাতে এত বড় বিরাট মিশন একটা তৈরি হয়েছে, কিন্তু যোগ্যতা তো আমাদের কাউরই নেই, আমারও নেই, যে আমি যে মনে করবো আমার যোগ্যতা দিয়ে এগুলো হয়েছে তা পাই না, আমি কিছুতে বিশ্বাস করতে পারি না। আজকে রাশিয়ার ভাষা আমি জানি না, অথচ সেখানে হাজার হাজার আমার শিষ্য হয় কী করে, এবং তারা সব নিরামিষাসী, যারা কেবল মাংস ছাড়া অন্য খাবার নেই তাদের দেশে, মাংসটাই হচ্ছে যে তাদের দেশের মূল খাদ্য, সেই সব মাংসটা ছেড়ে দিয়ে তারা সব ভেজিটেরিয়ান হয়ে গলায় মালা দিয়ে টিকি রেখে, আমরা টিকি রাখতে লজ্জা লাগে, আমাদের এখনও এখানে এমন ব্রহ্মচারী আছে যাদের টিকি রাখতে লজ্জা লাগে, টিকি রাখেনি, আমি দেখি আর বলি না, আমি অপবাদ বলে কোনো লাভ নেই, এটা ভগবান যখন সহজলানুব্রত পুংসাম পশু বুদ্ধির বিরুদ্ধ, তিনি কৃপা করে বুদ্ধি দিলে ওর বুদ্ধিটা খুলে যাবে, এখন আর আমি আর কত বলব, নিজে আর সংশোধন করার কাউকে আমি চেষ্টা করি না, কেন আমিই তো মহাপাপ, আমার কে পাপিতার নাই, তা আমি আবার কাকে সংশোধন করতে যাবো, আর করি বা হবে না কি, করেও হবে না যদি ভগবানের কৃপা তার ওপর না হয়, তা আমি ওই তাকিয়ে থাকি ওপর দিকে, যখন আমি দেখি যে আমার খুব সমস্যা রয়েছে, সেই সমস্যা আমার কিছুতেই সমাধান করতে আমি পারছি না, তখন আমার ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, তখন আমি মনে করি যে এইবার আমি ভগবানের ওপর থেকে সাহায্যটা পাব, গুরু মহারাজের কৃপায় সাহায্যটা এইবার আমার কাছে আসবে, এখন আর আমার বুদ্ধি বিদ্যা এই কিছু দিয়ে আমি আর পারবো না এটাকে, আগে আমি চুপচাপ বসে থাকি এবং অপেক্ষা করি কোন দিক দিয়ে আসছে সেটা, এবং আমি দেখি সমস্ত রকমের সমস্যার সমাধান হয়ে যায় গুরুদেবের কৃপায়। সেই গুরু মহারাজের কাছে এসেছিলাম 17-16-17 বছর বয়স, তখন কিছুই জানতাম না, কোনো রকম জ্ঞান ছিল না, কেবল একটা জিনিস ছিল, কিছু বৈষ্ণব সংস্কার ছিল, কিন্তু সেটা সহজিয়া বৈষ্ণব সংস্কার, যার জন্যে গৌরীয় মঠ সহজিয়ার শতদূষণী প্রভুপাদ সরস্বতী ঠাকুর সহজিয়াবাদ শতদূষণী দেখবে না, তা সেই দুষ্টমন্ত্র কিসে বৈষ্ণব এই গানটাতে ওইগুলি সব আমরা পেতে পারি, তা সেই সহজিয়া জাত মানে কোনো মর্যাদা নাই মহাপ্রভু সম্প্রদায়ের মধ্যে, সেই জিনিসটা কিছুটা হয়তো সংস্কারের ছিল, কিন্তু গুরু মহারাজের কাছে যেই আসলাম গুরু মহারাজ বললেন সব ভুলতে হবে, তুমি যা শিখে এসেছো, তুমি যা জানো, সেগুলি সব ভুলে যেতে হবে। তোমাকে ট্রেনিং নিতে গেলে ডবল পয়সা খরচা করতে হবে তোমার পিছনে। যার কিছু জানে না, যে কিছু করে দেয়, তার সিঙ্গেল পয়সা দিয়ে হয়ে যাবে, এক পয়সায় হবে তার শোধন। কিন্তু তুমি অনেক কিছু পড়েছো, বৈষ্ণব লিটারেচার ইত্যাদি ইত্যাদি আছে, তোমার পিছনে দু পয়সা খরচা করতে হবে। তাহলে এইভাবে গুরু মহারাজ গড়ে পিঠে যাহাই করে এখন আমি বলতে পারি মানুষ হয়েছিল। তখন মানুষ ছিলাম না, তখন বাঁধক ছিল। এখন মনে হয় যেন মানুষ হয়েছি, কেন অনেক মানুষের সঙ্গেতে উৎসাহ পাচ্ছি, তাদের সঙ্গেতে নিজের পরমার্থের উন্নতি হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। আর অস্বীকার করিতে কোনো লাভ নেই। সবাই পতিত বলে দুঃখ করে মনে মনে, আমিও করি পতিত বলে দুঃখ করি। কিন্তু তার পিছনে আবার একটা জিনিস দেখতে পাই, দেখে এইসব জিনিসের সঙ্গটা তো আমাদের হয়েছে, বড়ো বড়ো বৈষ্ণবের সঙ্গ তো আমাদের হয়েছে, বড়ো বড়ো বৈষ্ণবের সেবা করার একটু সুযোগও পেয়েছি। এই মঠেতেই শ্রীল গুরু মহারাজ কাছে আসতেন, এখন তার পরম বৈষ্ণব শ্রীল গোস্বামী মহারাজ, শ্রীপাদ গিরি মহারাজ, শ্রীপাদ আশ্রম মহারাজ, হ্যাঁ তীর্থাশ্রম অরণ্য মহারাজ, পর্বত মহারাজ, এইসব মহারাজরা বড়ো বড়ো মহারাজরা আসতেন। তখন সৌতি মহারাজ কালকে একজনের সঙ্গে কেন দেখা হল, সৌতি মহারাজ শিষ্য কোথায় দেখা হল, এখানে মঠে আসেন। এইসব মহারাজ বিরাট বিরাট পণ্ডিত মহারাজ ওরা সব, আর ওদের মধ্যে যে সবাই একবারে গ্র্যাজুয়েট তা তো নয়, এমন মহারাজ ছিলেন যিনি মানে আমার চেয়েও স্কুলে কম দিন দিয়েছেন। আমি তো বিচার দিন স্কুলে দিয়েছি, যদিও পড়াশোনা করিনি কিন্তু স্কুলে দিয়েছি, আর উনি আর তাও জানেন অরণ্য মহারাজ। কিন্তু তা বক্তৃতা শুনলে মাথা ঘুরে যায় অনেক বড় বড় পণ্ডিতের, এগুলো আমরা শুনেছি। তাদের বক্তৃতা চিবিয়ে চিবিয়ে বক্তৃতা করতেন অরণ্য মহারাজ, অন্যান্য লোকে বক্তৃতা করতেন একরকম করে, আর উনি চিবিয়ে চিবিয়ে বক্তৃতা করতেন। তারপর পর্বত মহারাজ ধরুন, তিনি তো ইনভ্যালিড হয়ে পড়েছেন তবুও প্রচার ছাড়েন, সর্বত্র প্রচার করে মহাপ্রভুর প্রচার করে বেরিয়ে। আর গোসাই মহারাজ তো আপনার সবাই জানেন, গোসাই মহারাজ তিনি বিলাসকে নিয়ে গৌরবাদে কথা প্রচার করেছেন। হ্যাঁ সেইখানে বিনোদিনী গৌরী মণ্ডলে এখন একটা মঠ আছে ওখানে। আমাদের একটা গুরু মহারাজের ইচ্ছা ছিল যে লন্ডনে প্রভাত সরস্বতী ঠাকুর তাকে পাঠাতে চেয়েছিলেন, তা লন্ডনে যাতে আমাদের একটা সেন্টার থাকে। তা আমাদের সেন্টার হয়েও সেন্টারটা চুরি করে নিয়ে চলে গেল, যাকে বলে পুকুর চুরি। আর পুকুর চুরি করা যায় না, কিন্তু পুকুর চুরি হয়। সেইরকম আমাদের একটা মঠ হলো যে ডিস ডালে করছে, সে মঠটা চুরি করে নিতে। তখন আমার সব বন্ধু বান্ধব তো আমার অনেক হয়ে গিয়েছে, তখন আমি আমার বন্ধু বান্ধবকে বলি তোমরা একটা যাহার করে একটা কিছু ঘর বাড়ি তৈরি করা। তা আজকে সেখানে অন্তত পরিচয় দেওয়ার মতো একটি আশ্রম তৈরি হয়েছে, এবং আরও চেষ্টা করছে ওরা যাতে বড়ো আশ্রম হয়। যাই হোক, এইরকমভাবেতে লন্ডনে তো এখন আমাদের পা রাখার জায়গা হয়েছে এবং প্রচার করার জায়গাও হয়েছে, সেখানে প্রচারও হচ্ছে, সব ছবি আছে, কালো ছবি এসেছে লন্ডনে, প্রচার কী করছে কোথায় কী করছে। ছিল গুরু মহারাজ, তিনি শেষ বয়সে যে এনার্জি খরচা করে দেখিয়ে দিয়ে দিয়েছেন আমাদের, আমরা কল্পনাও করতে পারি না যে কী করে একজন মহাপুরুষ তার নিজেকে ছড়িয়ে দিতে পারেন এইভাবে। আমরা যখন গুরু মহারাজের কাছে এসেছি তখনই তিনি অসুস্থ লীলা অভিনয় করতেন, দশ বারো দিন পাঁচ ছয় দিন একবারে না খেয়ে থাকতেন, আর মাথা ধরত, মাথার যন্ত্রণা হতো, এইভাবে তিনি কাটালেন। কিন্তু 1975 or 1973 from 1973 থেকে গুরু মহারাজের আবার নতুন যৌবন এসে গেল শরীরে, তিনি প্রচার করতে লাগলেন। আর সেটা একটা আশ্চর্য রকমের, আমি বিশ্বাস করি খুব বেশি এটা, সেই জন্য আমি ওটা বলিও মাঝে মাঝে, বোঝায় অপর শুনেও থাকবেন যে গুরু মহারাজের মাথা ধরেছে খুব। আর গুরু মহারাজ এখান থেকে 23 নম্বর ডাক্তার লেন, না 23 নম্বর, হ্যাঁ 23 নম্বর ডাক্তার লেনেতে গোস্বামী মহারাজের মঠে গিয়েছেন, একজন জার্মান ডাক্তার এসেছে, তিনি নাকি শিরা থেকে চিকিৎসা করেন, মাথা ধরার চিকিৎসা, সেইটা শুনে ওখানে গিয়েছেন, গিয়ে ওর মাথা ধরেছে খুব, মাথা ধরেছে গোস্বামী মহারাজ, ওর মাথা হাত পা চিপে দিচ্ছেন যাতে মানে মাথা ধরার একটা ইয়েটা কমে যায়, প্রাবল্যটা কমে যায়। সে গোস্বামী মহারাজ দেখুন কীরকম ভালোবাসা, ওর যখন মাথা হাত পা সব চিপে চিপে দিচ্ছেন তখন গুরু মহারাজ বলছেন, তিনি বলেছেন এই কথাটা, যে এখন আমার মনে হচ্ছে আমার এই মাথা ধরা আজ থেকে চলে যাবে। গোস্বামী মহারাজ যে আগ্রহ এবং এনার্জি নিয়ে আমার মাথা ধরাটাকে শান্ত করবার চেষ্টা করছেন, এটা অতুলনীয়, আমার মনে হচ্ছে এরপরের থেকে আমি এর থেকে নিযুক্ত। ঠিক তাই হলো, সেই সময় সেই জার্মান ডাক্তার সে বলল যে আপনার মাথা ধরা চলে যাবে, তবে শিরা থেকে করবার এই বয়সে চায়, তারপর সেই ডাক্তার গুরু মহারাজকে একটা ওষুধ দিল, বললে মাথা ধরতে হলে এই ওষুধটা খাবে, সেটা একটা বিষ, কিন্তু গুরু মহারাজের কাছে এসে সেটা অমৃত হয়ে গেল। কেন না, গোস্বামী মহারাজের ওই রকম ধরনের প্রচেষ্টা সে বিষকে অমৃত করে গুরু মহারাজের কাছে দিয়ে দিল। আর আমি অবাক হয়ে গেলাম যখন গুরু মহারাজ আমাকে বললেন যে দেখো এই মাথা ধরাটা চলে যাবেই একবারে, তা ঠিক চলে গেল। তারপর থেকে উনি খাওয়া দাওয়া সব কিছু নিয়ে করতে লাগলেন, আর ওই ট্যাবলেটটা খেতেন মাঝে মাঝে, এইভাবে তো ওর মাথা ধরা চলে গেল, এনার্জি ফিরে এলো, আর উনি প্রচারও আরম্ভ করলেন আবার। এবং তারপরে যে সর্বশেষ প্রচারের প্রচেষ্টাটা মানে অতুলনীয়, এবং এ কথাটা কাউকে বলা যায় না যে কীভাবে উনি এই জগৎকে মহাপ্রভুর কথাটা পাশ্চাত্য ভক্তের মাধ্যমে দিলেন। আমরা তো সব ছোটো ছেলে ছিলাম, কত বছর বয়স, 16 বছর 17 বছর থেকে একটু বাড়তে বাড়তে একটু বেড়ে উঠেছি, এবং আমাদের ওই প্রথমেই যা একটুখানি শিখে নিই জোর খাতে, তারপরে আর শেখবার কিছু মানে অনুভব করিনি বিষয়। আর বলছেন শিখছি এই পর্যন্ত, কিন্তু এই যখন পাশ্চাত্য ছেলেপিলেরা সব এলো, এই সুধীর গোস্বামী মহারাজ ইনি ধীরকৃষ্ণ ব্রহ্মচারী এর নাম ছিল, তারপরে সব বড়ো বড়ো সায়েন্টিস্ট ইত্যাদি এরা সব এলো, এসে গুরু মহারাজের কাছে বলল প্রভুপাদ এসি ভক্তিবেদান্ত স্বামী বলেছিলেন যে আমার কাছে যা তোমরা শিখলে শিখলে কেউ যদি তোমরা বেশি কিছু জানতে চাও তোমরা শ্রীধর মহারাজ গিয়ে তা ওদের সে কথা ওরা সব ভুলে নেই, কেন ওদের তো অভাব কিছু ছিল না। যেটা অভাব সেটা হচ্ছে পরমাত্মিক জ্ঞান, আর সেইটা পাওয়ার জন্য ওরা গুরু মহারাজ কাছে এগুলো, আর গুরু মহারাজ দিদিকে উদ্ধার করে দিয়ে দিয়েছেন। এবং সেটা কীভাবে সম্ভব হল এই জগতেতে, এই কথাটা একবার আপনাদের জেনে নেওয়া দরকার যে এই সুধীর গোস্বামী মহারাজ সব রেকর্ড করত, গুরু মহারাজ কথাবার্তা অনেকেই রেকর্ড করতেন, তবে ইনি রেকর্ড করে সেইগুলিকে পুস্তকাকারে বার করে দিলেন। সাতপর শ্রীকৃষ্ণ প্রথম বই এলো, তারপর গুরু অ্যান্ড হিজ প্লেস দ্বিতীয় বই এলো, তারপর গোল্ডেন ভলকানো, হ্যাঁ ডিভাইন লাভ, এইরকম ভারতে ছখানা পাঁচ ছখানা বই এলো। প্রথম একটা ছোট্ট পাড়া বই পেয়েছিলাম গার্ডিয়ান অফ ডিভোশন, তাতে ছিল প্রভুপাদ এই ভক্তিবেদান্ত স্বামীর সঙ্গে গুরু মহারাজের কী রিলেশনটা টেপ করা, ওদের নিজেদের মুখের কথাবার্তা যেটা টেপ হয়েছিল সেই টেপটা উনি একবার বার করে দিলেন গার্ডিয়ান অফ ডিভোশন। আর সব সারা দুনিয়াটা অবাক হয়ে গেল, ওরা দুজনের বসে বসে কথা বলছেন, তো এ ওকে বলছে ও ওকে বলছে, আর সেগুলো যে টেপ হয়ে যাচ্ছে এটা আমরাও অত জানি বুঝতাম না, কিন্তু যখন সেই টেপ রেকর্ডারটিকে বার করে এনে উনি বই আকারে আমাদেরকে দিয়ে দিলেন, তখনই সকলের চোখ খুলে গেল এবং তারা ছিল গুরু মহারাজের কাছে এসে তার চরণ করে তাদের প্রশ্ন উত্তর নিয়ে খুব আনন্দ করে থাকতেন গুরু মহারাজের সঙ্গে। আর আমি দেখতাম যে এই গায়ত্রী মন্ত্র যেটা আমরা একবার খুব গোপন করে রেখে দিয়েছিলাম, আমাদের ভারতীয় কালচার ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড কালচার যেটা বেদ বেদান্ত উপনিষদে এটা আনুগত্যতে যে জিনিসের প্রচার রয়েছে সে তারা গোপন করেছিল এই গায়ত্রী মন্ত্রের ঐশ্বর্য। সেই মন্ত্রকে গুরু মহারাজ ওদের কাছে ছড়িয়ে দিল যে তোমরা জেনে নাও এই জিনিস। আমি গুরু মহারাজকে আপত্তি করেছিলাম যে আপনি এরকমভাবে গায়ত্রী মন্ত্রটা ব্যাখ্যা করে দিচ্ছেন, তো গায়ত্রী মন্ত্র তো হিডেন ট্রেজার আমার কাছে, এইসব তো হচ্ছে গিয়ে পরম গোপ্য সম্পদ। গুরু মহারাজ বললে দেখো আমি যদি না দিই আর কেউ এর অর্থ কেউ জগতে প্রকাশ করতে এখন পারবে না, তা আমি তো বেঁচে আছি, আমি জেনেছি এই জিনিসটা, আর ওরা চাইছে এই জন্য অধিকার দিয়ে দেবে। আমার খুব আনন্দ লাগলো, সবচেয়ে বড় মানে ওটা কী বলে লিটারারি জ্ঞান যার ছিল দেখি পুরী মহারাজ, তিনি সেইটা পড়ে অবাক হয়ে গেল গায়ত্রী মন্ত্রের এইরকমভাবে যে বিকাশ, এইরকমভাবে যে অর্থের একটা প্রতিপত্তি কল্পনাই করতে পারেন না। সেই পুরী মহারাজ এবং আরও সব বন মহারাজ, তারপর স্বামী মহারাজ নিজে, এরা সকলেই মানে অবাক হয়ে গেল সেই গায়ত্রী মন্ত্রের প্রকাশ হয়ে। সেই জিনিস পরম গোপ্যধন মহাপ্রভু তিনি দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ যে কাঙালি পাইয়ে খাইল লুটিয়ে বাজাইয়া করতাল, আর গুরু মহারাজ সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে গেল। এইভাবে যে প্রথম থেকে গুরু মহারাজকে তো আমরা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি তার যখন তিনি প্রভাত সরস্বতী ঠাকুরের কাছে এসেছেন এবং এসে সেখানে প্রচারকে অংশগ্রহণ করেছেন, সরস্বতী ঠাকুরের ইচ্ছা অনুসারে সর্বত্র ভারতে সর্বত্র ওখানে ম্যাডাস দিয়ে মত করেছেন, কবুরেতে মত করেছেন, রামানন্দ সংবাদ যেখানে হয়েছিল সে কব্বুর জায়গাটার নাম হচ্ছে রাজামহেন্দ্রী কব্বুর, ও পারটা রাজামহেন্দ্রী এ পারটা কব্বুর, সেই কব্বুরেতে প্রভাত সরস্বতী ঠাকুর গুরু মহারাজের নাম দিলেন রামানন্দ দাস, নাম দিয়ে পাঠালেন জাপটি গিয়ে আবিষ্কার করুন সেখানে কোনখানটায় রামানন্দ সংবাদ প্রকাশিত হয়েছে। গুরু মহারাজ সেখানে কবির গিয়ে ওখানে রামানন্দ গৌরীমঠ করলেন, কব্বুর গৌরীমঠ করলেন নামটা কি রামানন্দ গৌরীমঠ যাই হোক, এরকম করে ম্যাটার সে করার চিঠি করছি। গুরু মহারাজ প্রচার করেছেন ওদিকে দিল্লিতে বহুদিন থেকে প্রচার করেছেন, আর সবচেয়ে বড় উজ্জ্বল প্রচার আমরা দেখতে পাই যখন শিলপুরপাল সরস্বতী ঠাকুর ওর নাম কি যাযাবর মহারাজ সুতার যাযাবর মহারাজকে পাঠালেন কাশিতে মঠ করে প্রচার করার জন্য। সেখানেতে যাযাবর মহারাজ ওখানে কাশিতে মঠের ইনচার্জ হয়ে ওখানে প্রচার করতে লাগলেন, কিন্তু তিনি প্রভুপাদকে চিঠি দিলেন যেখানে যদি শ্রীধর মহারাজকে পাঠান তাহলে ঠিক ঠিক প্রচারটা এখানে হবে, নতুবা সমস্ত মায়াবাদী এখানে লোকজন এবং তাদের সঙ্গে তর্কাতর্কি করে মহাপ্রভুর কথা প্রচার করা আমাদের পক্ষে খুব কঠিন হতো। প্রভুপাদ সরস্বতী ঠাকুর পাঠিয়ে দিলেন গুরু মহারাজকে কাশিতে, আর তারপরে গুরু মহারাজ গিয়ে সেখানে এমনভাবে প্রচার করতে আরম্ভ করলেন যে যাযাবর মহারাজের শ্রীমুখী আমি শুনেছি যে ঘেরেও তুলে চাষ করে, চাষ করে আবার সেই সব আগাছাগুলো হয়ে যায়, তা সেই রকম না, উনি একবার আগাছাগুলোও সব ঘেরে তুলে চাষ করতেন এমনভাবে প্রচার করতে। আর শেষটা তো আপনারা সব শুনেছেন সব জানেন যে প্রভুপাদ সরস্বতী ঠাকুর ওর শ্রীমুখ থেকে শ্রীরূপ মঞ্জরী পদ সেই মন সম্পদ সেই মোর জীবনকে ভজন পূজন, হ্যাঁ সেই মোর প্রাণ সেই মোর আভর সেই মোর জীবন সর্বশ্রেষ্ঠ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হ্যাঁ আকাঙ্ক্ষণীয় সিদ্ধি এই কান্তি আমরা দেখতে পারি। আর প্রভুপাদ সরস্বতী ঠাকুর শেষটা পুরো গুরু মহারাজের কাছ থেকে এই পিছনে খুব তৃপ্তি লাভ করছিলেন এই গান। আমরা দেখেছি প্রত্যেকবারই গুরু মহারাজ সরস্বতী ঠাকুরের অপ্রকট কিছুটা খুব একটা বড় করে করতেন, বড় করে তখন আমরা করার মতো আমাদের অবস্থাও ছিল না, কিন্তু তাহলেও খুব একটা জোর দিতেন না, কিন্তু ওর এক গুরু ভাই নাম সৌরেন্দ্রনাথ সরকার ভক্তি বাড়িটি তিনি প্রভুপাদের অপ্রকট পূজিটা খুব বড় করে করতেন ওর বাড়িতে, খুব একটা বড় লোক ছিলেন না, আগে তো বিরাট জমিদার ছিলেন কিন্তু এখানে খুব একটা অর্থের ইয়ে ছিল না, কিন্তু তবুও ওই প্রভুপাদের অপ্রকট পূজিটা খুব বড় করে করতেন। আমরা সকালবেলা এখানে প্রভুপাদের পুজো করে আমাদের যেমন যথাসাধ্য ভোগ রাগ দিয়ে ওটা পেয়ে বিকালবেলা চলে যেতাম সৌরেন্দ্রবাবুর বাড়িতে এখানে, আর সেখানে গিয়ে সে ভালো কী যে পুষ্পান্ন হতো না, নানা নানা পুষ্পান্ন আর ওই ফুল করতে সে অপূর্ব সে আমার খেতাম, আমরা তো ওই বুঝতাম আর কি ওতে আর বেশি কি জ্ঞান ছিল আমার। তাতে গুরু মহারাজ প্রভুপাদের আবির্ভাব তিথিটি খুব ভালো করে যতটা সম্ভব আমাদের পক্ষে সাজিয়ে দিয়ে করতাম তার নির্দেশে। তাতে প্রত্যেক দিন শিরোভার তিথিতে গুরু মহারাজ এই গানটি করতেন শিরূপ মঞ্জরী পদ সেই মত সম্পদ, তারপরে অন্যান্য গান তো প্রতিক্রিয়া হলো প্রেমন্ধন ইত্যাদি, সত্যিকারে প্রভুপাদ সরস্বতী ঠাকুর যে জিনিস জগৎকে দিয়ে গিয়েছেন এবং সেই জিনিস তিনি গুরু মহারাজকে জগৎকে দেওয়ার জন্যে শক্তি সঞ্চার করেছেন, সেটা যে কত দূর সত্যি আমরা সেটা দেখতে পাই। যখন প্রভুপাদ চলে গেলেন তখন গৌড়ীয় মঠে একটা অন্ধকার যুগ এসে গেল। সেই সময়তে কিছু বিশৃঙ্খল অবস্থায় এসেছিল, তার মাঝখান থেকেও কিছু কিছু প্রভুপাদের পার্শ্ব ভক্ত তারা সব চেষ্টা করেছেন নানা জায়গায় নানাভাবে, এবং তখন আমরা দেখতে পাই ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, তিনি গুরু মহারাজকে নিয়ে একটা প্রচারে প্রচেষ্টা করেছেন। কারণ গুরু মহারাজ এখানে লুকিয়েছিলেন অনেকদিন এদিক ওদিক করে, কিন্তু যখন আবার এখানে বসলেন এই চৈতন্য শাশ্বত মঠ করে, সঙ্গে সঙ্গে স্বামী মহারাজ প্রভুপাদ ওর দুটো বাড়ি ছিল, একটা ওর ল্যাবরেটরি আর একটা ওর নিজস্ব বসবাড়ি। উনি ল্যাবরেটরি বাড়িটার ওপরে দোতলাটা আমাদেরকে ফেলে দিয়েছিলেন এবং গুরু মহারাজকে নিয়ে গিয়ে ওই সর্বত্র কলকাতার বিভিন্ন জায়গায় মল্লিক বাড়ি টলিক বাড়ি এইসব জায়গায় সব প্রচার করা গুরু মহারাজ। আর দু চারজন গুরু মহারাজ ওখানে থাকতেন, আবার চলে আসতেন এখানে। আর আমরা যখন জয়েন করলাম তখন আমাদের একটু পঠন পাঠনের ব্যবস্থা করছিলেন কলকাতায়, কেন হরিনামামৃত ব্যাকরণ না পড়লে কিছুতেই আমরা শাস্ত্রের মর্ম বুঝতে পারব না, আর সবচেয়ে সোজা শাস্ত্রের মর্মার্থ জানা যদি আমরা হরিনামামৃত ব্যাকরণ করি, আর সেটা গুরু মহারাজ জানতেন সবচেয়ে ভালো। তা তিনি আমাদের ব্যবস্থা করলেন যে হরিনামামৃত ব্যাকরণ ওখান থেকে আমরা পড়ব। অন্যান্য কাব্য টাব্য কিছু কিছু পড়তে হয়েছে, কিন্তু হরিনামামৃত ব্যাকরণটা নিয়ে উনি আমি তো বিভিন্ন জায়গায় গিয়েছি, বৃন্দাবনেতে 3 মাস থাকলাম কি 4 মাস থাকলাম, সেখানেও একটা হরিনামামৃত ব্যাকরণ পণ্ডিত ঠিক করলেন, বিশ্বম্বর পণ্ডিত ছিল, বাবাজি পণ্ডিত, খুব ভালো পণ্ডিত। তাকে অনুরোধ করলেন যে আপনি ছেড়ে থেকে পড়ানেন, তাই এখানে তো ভবানন্দ পণ্ডিত করেছিলেন, তারপর কলকাতার নিত্যানন্দ ঠাকুর, সব জায়গাতেই উনি একটু পণ্ডিত আমার জন্য ঠিক করে দিয়েছেন। হ্যাঁ, তারপর লক্ষ্মীকান্ত পঞ্চতীর্থ, 5টা সাবজেক্টে গোল্ড মেডাল, কাব্য ব্যাকরণ বেদ, হ্যাঁ দুরান্ত কাব্য ব্যাকরণ বেদ দুরান্ত নেয়, আর সবটাতেই গোল্ড মেডাল। হ্যাঁ, তারপরে ইয়ে করবে আপনার কার কাছেও আমি পড়েছিলাম শেষকালটা, যখন পরীক্ষা দিই তখন শশীর বাড়িতে থেকে সে বেগুন ভাজা দিয়ে রুটি খেতাম, মানে তা যাই হোক এইভাবেতে গুরু মহারাজ হরিনামামৃত ব্যাকরণ যাতে আমরা পড়তে পারি তার ব্যবস্থা করব। কিন্তু আমার তখন প্রচেষ্টা হচ্ছে সেবা, ভজধাতু সেবায়, ভজন এটাকে তো কেউ ছাড়তে পারে না, আর ভজন তখন ছিল অন্য রূপেতে, প্রভুপাদ সরস্বতী ঠাকুরের আমলেতে তিনি ভজন শিখিয়ে দিয়েছেন, আর সেই ভজন চারিদিকে বিস্তার লাভ করেছে সেবার মাধ্যমে, যে সেবা করেছে তার আদর হয়, আর যে সেবা করেনি তার কোনো আদর হয় না। এমনকি উনি লিখে দিয়েছেন ওর নিজের চিঠিতে, উনি গুরু মহারাজকে একটা চিঠি লিখেছেন প্রভুপাদ সরস্বতী ঠাকুর, যে বালিয়াটির জঙ্গলে বসিয়া মালিকাকর্ষণ কৃষ্ণানুশীলন নহে। গুরু মহারাজের এক বন্ধু ব্রহ্মচারী, তিনি মানে নিষ্কিঞ্চন বৈষ্ণব, কেবল হরিনাম করবেন আর ঠিক করবেন না, সেবা করবেন না, সেটা প্রভুপাদ সরস্বতী ঠাকুর পছন্দ করেন। গুরু মহারাজ যখন বললেন আমি ওকে নিয়ে এসে এখানে কাজের আমার সঙ্গে ওর গ্র্যাজুয়েট তিনি, অর্থাৎ আমার সঙ্গে ওকে প্রচারে আমি লাগাতে চাই, আমি আদেশ করি প্রভাষের কাছে চিঠির জবাব দিলেন যে আপনি সবচেয়ে ভালো করতে পারেন, ইয়েকে প্রকৃত বন্ধুর কাজ করতে পারবেন যদি ওকে নিয়ে ওখানে আপনার সঙ্গে সেবা কাজটিতে লাগান। কেন না বালিয়াটি জঙ্গলে বসিয়া এটা প্রভাতের পত্রাবলী চাষ ছাপা করে, তখন প্রভাতের আমলেতেই চাপা দেয়। বালিয়াটি জঙ্গলে বসিয়া মালিকা আকর্ষণ তা আমাদেরও ট্রেনিংটা ঠিক সেইভাবে দেখছিল, আমরা যেখানেই গিয়েছি সেখানে যদি সেবার কোনো সম্পর্ক থাকে সেখানে আমরা আছি। হ্যাঁ, দাস করি বেতন মোড়ে দেহ প্রেম ধন, আর যেখানে তো সেবার কোনো সম্পর্ক নেই সেখানে আমরাও নেই। এই হচ্ছে কি আমাদের ট্রেনিং ছিল গুরু মহারাজের আমল। আর এখন তো আমাদের সব বন্ধুবান্ধব অনেক হয়েছেন, প্রাচ্য এবং পাশ্চাত্য সব দেশেতেই এখন আমাদের খুব প্রতিপত্তি হয়েছে, প্রচুর বন্ধুবান্ধব হয়েছে। তা আমরা এতটা না চলছে চলছে এতটা মানে কল্পনার অতীত। আমি তো ইংরেজি জানতাম না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একবারে ইংরেজি জানতাম না, ওই ইয়েস নো ভেরি গুড তিনটি শব্দ ভালো করে জানতাম। হ্যাঁ, ইয়েস নো ভেরি গুড, কিন্তু সেই আমি এই মহারাজ আমাকে ইংরেজি শিখিয়েছে, মানে আমি ওর সঙ্গে ভাঙা ইংরেজিতে ভুল ইংরেজিতে ওর সঙ্গে কথা বলতাম, আর উনি সেটা আমাকে কারেকশন করে দিতেন, বলতে ওটা এইটা এই নয় এটা এই। এখন দেখুন গুরু মহারাজ আমি বললাম যে আমি ইংরেজি কিন্তু জানি না কী করে আপনার এই মিশনটা চলবে। গুরু মহারাজ বলেন তুমি একটু চিন্তা করো না, দেখবে ঠিক সময়েতে সব জিনিস তোমার কাছে হাজির। আর আমি এইটা অবাক হয়ে যাই দেখে যে তখন দেড় পয়সা মুড়ি ছিল আমার খাদ্য, আমি যেহেতু বর্ধমানের ছেলে এই জন্যে দেড় পয়সার মুড়ি আমার জন্য ব্যবস্থা, আর অন্যান্য এই হরিচন্দ্রপুর টরিচন্দ্রপুর এদের সব জন্যে এক পয়সা মুড়ি, আর আমার মুড়ি ছিল দেড় পয়সা। তা ধরুন আজকে সেইটা চিন্তা করি আর আমি মুড়ি খাই, অন্যান্য জিনিস সব প্রায় ছেড়ে দিয়েছি কিন্তু মুড়িটাকে ছাড়ি না। মুড়িটা কার্বোহাইড্রেট খেলে ক্ষতি হতে পারে কিন্তু ও আমি ছাড়ব না, সে মুড়ি খাবো। আমাকে এক ডাক্তার নিষেধ করেছিল কাঁচা কলা খেতে পারবেন না, আমি বলি তোমার চিকিৎসাই আমি করবো না তুমি যদি আমাকে কাঁচা কলা খেতে না দাও, কাঁচা কলা হচ্ছে আমাদের জীবন, আমরা এসে অবধি কাঁচা কলা তৈরি করছি, গাছ কাঁচা কলার ফল খাচ্ছি, কাঁচা কলার থর খাচ্ছি, কাঁচা কলার মজা খাচ্ছি, আর তুমি বলছো কাঁচা কলা খেতে পারবো না, তোমার চিকিৎসাই করবো। সে আবার মন্ত্রী আমাদের রাইটার্সের মন্ত্রী, ধন্যবাদ। তো এইরকম সব ইয়ে ছিল। তা গুরু মহারাজ বলেছিলেন যে কোনো জিনিসের তোমার অভাব থাকবে না, কোনো জিনিস তোমাকে চাইতে হবে না। এই দেখুন এত সব আমাদের তো শিষ্য টিষ্য রয়েছে, কেউ বলতে পারবে না একটা পয়সা আমি চেয়েছি কাউকে যে তুমি এইটা দাও আমাকে পাঁচ পয়সা, এই জিনিসটা তুমি আমাকে কিনে দাও, কেকখানা পাউরুটি কিনে দাও আমি খাবো, একটা পয়সাও আমি কোনো দিন কারোর কাছে চাইনি, কিন্তু কোটি কোটি টাকা ওই গিয়ে বলতো আমাদের সতীশ নয়নানন্দ বাবাজি মহারাজ, তিনি বক্তৃতা করলেই বলবে গোবিন্দ মহারাজের কোটি কোটি টাকা। তো ওর বোধ হয় বক্তৃতার চল্লিশ কোটি কোটি টাকা হয়ে গেল সারা পৃথিবীতে। আজকে তার কথা সকাল থেকে আমার বারবার মনে পড়ছে সতীশ প্রভুর কথা, যে সতীশ প্রভু আমাকে সেই ছোটোবেলায় দেখেছেন, আর সেই সময় ওর ওই চাঁপাহাটিতে নৌকো করে গিয়েছি, তখন আমরা এখান থেকে গুরু মহারাজ আমি যাদব মহারাজ আর যে গোসাই মহান এই চারজন, আর আমাদের সকলেরই সব মানে ছেলেপিলে সব বটগুষ্ঠ টটগুষ্ঠ সবাইকে সদস্য নিয়ে গিয়ে সেখানে একাদশীর দিন মনে আছে যে পেঁপে পায়েস খাইয়েছিলেন, আমি জীবনে এখনও ঘুরে নিতে পেঁপে পায়েস এত সুন্দর পেঁপে পায়েস হয়েছিল। আর ওইখানে দিদিরা ছিলেন, এখন নামগুলো মনে পড়ছে না, খুব দক্ষ দিদি, দক্ষ দিদি আর কেটে ছিল তারা সব দিয়ে সেবা সেবা করেছে ইয়ে করেছে। তিনি সতীশ প্রভু তিনি যখনই গুরু মহারাজ কোনো একটু অসুবিধা বোধ করতেন ওর সঙ্গে সঙ্গে সতীশকে ডেকে আনতেন, সতীশ প্রভু আসতেন তাকে ইয়ে করতেন তার কাছ থেকে এই সমস্ত যে ছাপটাপ যেসব হয়েছে সব কাজে সতীশ প্রভুকে চাই গুরু মহারাজ। এবং গুরু মহারাজের অপ্রকাশের পরে তো সতীশ প্রভু আমাকে এত সাহায্য করেছেন বলার কথা নেই, কিন্তু দুর্ভাগ্য উনি চলে গেলেন। চলে তো অনেকেই গেলেন, শ্রীল চাজর মহারাজ, শ্রীল গোসাই মহারাজ, হ্যাঁ শ্রীপাদ গিরি মহারাজ, এরা সকলেই তো গুরু মহারাজের খুব বন্ধু এবং প্রিয় ছিলেন আর আমাদেরকে খুব ভালোবাসতেন। শ্রীপাদ মাধব মহারাজ তো অভিন্ন বলে আমরা মনে করতাম গুরু মহারাজের সঙ্গে, এত বন্ধুত্ব ছিল। হ্যাঁ স্বামী মহারাজকে গুরু মহারাজ বেডিং ছেড়ে দিলেন আর মাধব মহারাজকে বেডিং ছেড়ে দিলেন, এই দুজনকে আমার মনে পড়ে যেটা আমাকে বললেন মাধব মহারাজকে আমার বেডিংটা দিয়ে দাও আর আমারটা বাইরে করে দাও, আর মাধব মহারাজ জানেন প্রসাদটা পেয়ে তারপর আর মাধব মহারাজকে বললাম যে আপনি সঙ্গে থাকুন গুরু মহারাজ বাইরে ওখানে শুয়ে পড়ছে, বল তোমার মাদুর আছে আমাকে দিকে রাখো, মাদুর একটা আছে তার জন্য বলে একটা মাদুর দাও আর একটা বালিশ দাও, আর বালিশ যদি না থাকে তোমার বালিশ টেনে দাও, এই বলে মেঘেতে শুয়ে পড়ল। আর স্বামী মহারাজও তাই, যখন গুরু মহারাজ ওকে ব্যাগিং ছেড়ে দিয়েছেন স্বামী মহারাজ বলছে যে তোমার ঘর কোনটা, আর বলে আমার তো একটা আছে ছ ফুট বাই ন ফুট একটা ঘর সেইটাই আমি থাকি, বলে চল তোমার ঘরে যাই ওই ছাদের উপরে ঘরটা। তখন স্বামী মহারাজ গিয়ে বলে এইটা খুব ভালো হবে, উনি শুনলেন না উনিও শুনলেন না, কিন্তু এত ভালোবাসা ছিল আমরা অবাক হয়ে যেতাম ওদের সব আন্তরিকতা এবং ভালোবাসা দেখে। আমি তখন তো অত্যন্ত মানে ইগনোরেবল পার্সন, কিন্তু আমি যে গোসাই মহারাজকে বললাম মহারাজ গুরু মহারাজ তো এইরকম বিপদে পড়েছেন তা আপনি যদি একটু আমাকে সাহায্য করেন, বলো তোমার কী সাহায্য করতে হবে, আমরা আপনাকে সুন্দরবনে যেতে হবে এবং সেখানে পায়ে হেঁটে চলতে হবে, পারবেন গোসাই মহারাজ নিশ্চয়ই যাব চল। গোসাই মহারাজ আমার সঙ্গে যে তখন তো আমার বয়স কত হবে এই 19-20 বছর আমার কথা শোনার তো কথা না, কিন্তু গেল সার্জেরিয়া গেলাম নৌকো করে খানিকটা গেলাম, সেখান থেকে 3 মাইল রাস্তা পায়ে হেঁটে কাদায় গিয়ে উপস্থিত করলাম, ভিক্ষা 300 টাকা সেখানে একদম এইগুলো একটা মনে আসছে। মাধব মহারাজকে বললাম যখন বিপদে পড়লাম একটা খুব মাধব মহারাজ বললেন আমার তো এখন কেউ নেই, আমার কাছে এখনই তোমাকে দিতে পারছি না পরে আমি দেবো, তা তুমি যাও আমি তোমাকে বলছি তুমি পারবে তুমি করে ফেলবে এই কাজটা। এই হরিচন্দ্রবাবু এরা সব 7-8 জন তখন হাজতে জেল হাজতে আর আমি গিয়েছি, আমি তো কিছুই জানি না, আমার উকিল নেই পত্র নেই লেখাপড়াও নেই কিছুই বুঝিনি, গিয়ে ভালো মারা তাহলে বললাম এখন তো আমার হাজতটা কেউ নেই, আজকে যখন তোমার ডেট আজকের ডেটটা তুমি সামলে এসো তুমি যাও আমি তোমাকে আশীর্বাদ করতে পারছি, তা আমি ওর আশীর্বাদ নিয়ে ওখানে চলে গেলাম এবং আমি সেটা করে এলাম আশ্চর্য। সেখানে সব দেখি জেল হাজতে দরজা খুলে দেখি সব মাথা ফাটা কাউরি আঙুল ফাটা কাউরি হাত ফাটা এইসব রয়েছে জেলের ভেতর, তারপরে ওদিকে এসডিওর সঙ্গে একটা যোগাযোগ করে তাদেরকে বললো আমরা সৎ সাধু, আমাদেরকে এরা এরকমভাবে বিপদে ফেলেছে, আপনি অন্তত আমাদের এই ছেলেবেলাকে পার করে দেন, জামিনে বার করে দেন, তারপর কিছু যা হবে হবে। তিনি সেটা বুঝলেন এবং আমাদেরকে জামিন দিয়ে দিলেন 300 টাকা করে, প্রত্যেকটা 8 জন একটা 3 হাজার 2400 টাকা। হ্যাঁ, তার 2400 টাকা আমাদের নেই, ওখানে একটা উকিলের কাছে ধার করে কী কী ওরা সব করে দিল, দিয়ে এদিকে ছেড়ে গেল হাতে। আর মালমারাজ আমাকে বলেছিলেন যে তুমি বসিরহাট থেকে ফিরে এসে আমাকে ফোন করবে, কি রেজাল্ট করবে। আমি ফিরে এসে বললাম মহারাজ আপনার আশীর্বাদ দেখে ওরা সব জামিনেতে খারাপ হয়ে চলে এসে। তা মাঝে মহারাজকে তুমি তো সোনা ছেলে, তোমার সম্পূর্ণটা আমরা পেলাম না। আমি তো দুষ্ট ছিলাম, বদমাস ছিলাম, খুব ভদ্রলোক তো ছিলাম না। অতএব তখনকার আমার যা পরিচয় তাতে মাধব মহারাজের কথাটাই আমি ছিলাম সোনা ছেলে, কিন্তু সবটাই সেবা লাগাতে পারিনি। কিন্তু পরবর্তীকালেতে যখন গুরু মহারাজের সেবায় সবটা লেগে গেল, আমি অবাক হয়ে গেলাম যে আমার মতো একটা এর অপখণ্ডের এইরকম সৌভাগ্য যে হবে সেবা করার সৌভাগ্য আমি ছিলাম বুঝতে পারি না। যাই হোক, আমি তো মকর মকর করে যাচ্ছি আপনাদের এখানে, হ্যাঁ, কিন্তু আমার কিছু তৃপ্ত আছে। প্রত্যেকবার যখন গুরু মহারাজ প্রবাদে বিরহ হবে ওই গান করতেন, কী গান মঞ্জুরি পদ, তারপরে শেষের দিকটা আমাকে দিয়ে করাতেন যে গোবিন্দ মহারাজ খা। আর যখন গুরু মহারাজের অপ্রকট হয়ে গেল 12 আগস্ট 1988, হ্যাঁ, সকালবেলায় 5:48 গুরু মহারাজের অপ্রকট হল। গুরু মহারাজ তো রেডি করে দিয়েছিলেন সব কিছু 1985-এ আমাকে ইয়ে করেছেন, সন্ন্যাস দিয়েছেন 86-এতে মহাপ্রভুর আবির্ভাবের দিন সমস্ত ছেড়ে দিলেন আমার ঘরে। 85-এ দিয়েছেন, তবে মানে লিটারারি 85-এ উইলটা করেছেন, আর 86-এতে আমাকে মানে একবারে আসন ছেড়ে দিয়ে নিজে উঠে গেলেন, আমাকে আসনে বসিয়ে দিলেন। আর এর কারণ হচ্ছে যে সব ঝগড়াঝাটি গৌড়ীয় মঠের আমাদের তো একটা উদ্দেশ্য আছে ঝগড়া করা, সেই ঝগড়াঝাটি ভবিষ্যতে যাতে না হয় সেই জন্যে গুরু মহারাজ ওই ব্যবস্থাটা করেছে যে ওর যে প্রিসেপ্টরিয়া লাইনটা এই লাইনভাবে চলবে, এইটা উনি মানে ইয়ে করে দিলেন। না শুধু তাই নয়, একবারে বক্তৃতা বলে দিলেন যে গোবিন্দ মহারাজ দিচ্ছেন নাম আনবে সে পেরিয়ে যাবে সাথে, একবার লেখা আছে টেপ টেপ এইসব মহারাজ করেছেন, এইসব মহানন্দপুর আছে। আমি তো কিছুই রাখি নেই আকাশে চলো, আমি রাখি না এই মোর উড়িবার ইতিহাস, তবু উড়িয়েছিল সেই মোর উল্লাস, কোনো কিছুই আমি সংগ্রহ করে ডাকিনি। কিন্তু আশ্চর্য যদি এরা সব সংগ্রহ করে কোথায় পেল এবং সেগুলোকে সব প্রিন্ট করে সখানে বই বার করলো, আমি এক একটা বইকে শ্রীবিগ্রহ মনে করি, কেন আমাদের তো কিছুই ছিল না। চৈতন্য সারস্বত মঠের একমাত্র সম্পদ ছিল গুরু মহারাজ, আর কোনো সম্পদ ছিল না আমার, কিন্তু সেই সম্পদের জোরেতে সমস্ত বিষয় খুব সুষ্ঠুরূপে সম্পন্ন হয়। যাই হোক, পরবর্তীকালে যখন গুরু মহারাজ ইংরেজিতে বই বেরিয়ে গেল, আমি তখন ইংরেজি জানি না, আর ইংরেজিতে বই বেরিয়েছে আমি মনে করলাম যে আমার ঠাকুর আমার সাথে, ইনি আমার কাছে একটি ঠাকুর চেয়েছিলেন, সে ঠাকুরকে আমি হাঁপানিয়াতে বোর্ড প্রতিষ্ঠা করবো বলে রেখে দিয়েছিলাম মহাপ্রভুর বিগ্রহ। তো সেই বিগ্রহ দেখি তো উনি দেখে উনি খানটার মুখ বললেন বললেন যে বিপ্রাণ তোমার খাবো না একে আমি নেব। তা আমি গুরু মহারাজকে বললাম গুরু মহারাজ রাজি নন। কৃষ্ণময় তিনি তখন অথরিটি একজন এখানে মঠে, তাকে বললাম সে রাজি নন। আর যাকে যাকে বললাম কেউ রাজি নয় ওই বিগ্রহ, আর আমার ইচ্ছা আছে আমি দেব। তখন গুরু মহারাজকে আমি গিয়ে বললাম যে মহারাজ এই বিগ্রহ আপনার না আমার আগে ঠিক হোক। গুরু মহারাজ বলেন এটা তোমারই বিগ্রহ, কেন হাঁপানিয়া তো আমার মঠ নয়, হাঁপানিয়া তোমার মঠ, আমার জন্মস্থান তো মঠ করেছো তুমি, আর সেখানকার বিগ্রহ তোমারই বিগ্রহ। আমার তো উনি আমাকে দুটি বিগ্রহ দিয়েছেন, একটা হচ্ছে স্যার শ্রীকৃষ্ণ আর একটা গুরু অ্যান্ড হিজ ক্লেস, এই দুখানা বই উনি আমাকে দিয়েছেন, দুটি আমি বিগ্রহ বলে মনে করি। তো উনি আমাকে দুটি বিগ্রহ দিয়েছেন, আমি ওকে একটি বিগ্রহ দিতে চাই আজকে আমাকে এইরকম হচ্ছে যে আমাদের রিলেশন ছিল সবসময়। সেই গুরু মহারাজ যদি চলে গেলেন, আমি জানি তিনি যাবেন, তার তিন দিন আগেই আমার মানে ওয়ার্নিং দিয়ে দিল, ওটার নামটা কি আমি এই আমি তো বলতে পারছি না, আমার পা আটকে গিয়েছে। আমি বাইরে বসে আছি ভোরবেলা চারটির সময়, আর কিনতে বলে আর ধন্যন ধন্যন করে শব্দ হইল, আর আমার চেয়ার টাইম করে নাচতে লাগল গৌরকৃষ্ণ সেবা গুরু মহারাজ। তার মনে হচ্ছে গৌরকৃষ্ণ বোধ হয় আমার চেয়ারটা কামাচ্ছে, আমি বলি এই চেয়ার কাঁপছে কাঁপাচ্ছে কেন, পিছনে দেখি গৌরকৃষ্ণ নাই। তখন বুঝতে পারলাম এটা ভূমিকম্প, আমি গৌরকৃষ্ণ ওটা ফেটেও দিয়েছি গুরু মহারাজের বারান্দা, আর এই মন্দির ফেটে গেল। আর এরকম যখন হলো তখন গুরু মহারাজ আমার সন্ন্যাসের সময় পুরী মহারাজকে ডেকে এনেছি আমার পৌরোহিত্য করবার জন্য, তা আমার তখন তারই কথা মনে পড়ল। তা আমি বললাম পুরী মহারাজকে নিয়েছি কেন না, এই তো ওয়ার্নিং দিয়ে দিচ্ছে এই যখন শাস্ত্রেতে আত্মশক্তি শিখতে এইরকম ভারতে যখন কোনো মহাপুরুষ কোনো গ্রেট সোল যখন এখান থেকে চলে যান তখন আপনার একটা ডিজাস্টার হয়, একটা অস্বাভাবিক অবস্থায় এসে উপস্থিত হয়, এইটাই তো সবচেয়ে অস্বাভাবিক দেখছি আমি। গুরু মহারাজ থাকবেন না, পুরি মহারাজকে দেখে নিয়ে আসবেন, পুরি মহারাজ এলেন এই যে দৈনিক সকাল সন্ধ্যে গুরু মহারাজ থাকতে একটু বসছেন, তারপরে গুরু মহারাজ গুরু মহারাজ চলে যাচ্ছেন না, তো উনি বললেন আমি একটু কালনা থেকে ঘুরে আসি এসে আবার থাকবো। আমি বললাম না মহারাজ আপনি যাবেন না কালনা, এই তিনটে দিন আপনি দেখুন তিন দিনের মধ্যে যাওয়াই হবে। তা ঠিক তাই হল, গুরু মহারাজ থাকলেন এখানে এবং সব বের করতে লাগলো, স্টার্ট চলে গেছে তখন গুরু মহারাজ চলে গেল। আমি দেখলাম যে অনেকবার গুরু মহারাজ বলেছেন গৌর মহারাজ এবার তুমি আমাকে ছেড়ে দাও, এবার তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর থাকতে পারছি। আমি তখন বলতাম মহারাজ আপনাকে তো কিছুই করতে হচ্ছে না, আমি করছি সব কিছু, আপনি কেবল এখানে আসেন আর একটু কষ্ট হচ্ছে নিঃসন্দেহ আছেন বলে আমরা এত বড় হয়ে আছি এখন। শেষবার যে আর যখন বললেন ছেড়ে দাও, আমি বললাম না আমার যাবে না এখনই যাবে, তখন ওই পাশে ফিরে ফিরে পড়ে, তারপরে কি এই ঘটনা চলে একটা আম গাছ ছিল। আশ্চর্য ব্যাপার, সেটা ইয়ং আম গাছ, তো ওল্ড আম গাছ, সেটা হচ্ছে ইয়ং, কিন্তু আপনার ওই বারো ঘন্টার মধ্যে, বারো ঘন্টা না গুরুমার পাঁচটা, পাঁচটার মধ্যে বারো ঘন্টার মধ্যে আমরা সমস্ত কাঁথা ঝরে পড়ে। আমাদের পাতা সমস্ত একদিনে সব পাতা ঝরে গেলে কি মনে হয়, সে ছোট বড় সমস্ত পাতা ঝরে পড়ে, কখন কিরকম ব্যাপার হয়ে গেছে বুঝতে পারছেন। যাই হোক, অপেক্ষা করলাম কি হয়, পরে বুঝতে পারলাম যে ওই জায়গাটায় একটা পিলার হয় এই মন্দিরে, সেই জন্য উনি নিজে হয়ে আর গুরু মহারাজের ভালোবাসা ছিল আম গাছ, তিনটে আম গাছ, চারটে গাছ, দুটো প্যারা গাছ আর তিনটে নারকেল গাছ, জামরুল গাছ আর জামরুল গাছ, এই গাছ কটা গুরু মহারাজের গাছ, আর বাকি গাছগুলো আমরা সব লাগিয়েছি এদিকে দিকে, নারকেল গাছ সেগুলো, সেই গাছগুলোর উপর গুরু মহারাজ খুব ছিল। আর এই গাছটি তো বারো মাস ফল দিত, সমস্ত গাছে আপনার আম কোনোবার হতো কোনোবার হতো না এরকম, কিন্তু এই আম গাছটা একসঙ্গে পাঁচ ছটা সাতটা আটটা এক থোকা আম ইয়ে করতো, আর তোমার ভালোবাসতেন এই গাছটা, গাছটা খেয়ে নিয়ে চলে যাবে, এরকম তো অনেক অলৌকিক ব্যাপার সব আছে জীবনে, বাকি আছে শুধু আর কী আসি বা সে আসি প্রদীপ নিধাই আদিবে আদিবে মরে এখন শেষ দিনের জন্য অপেক্ষা করছি, তিনবার স্ট্রোক হয়ে গেছে আর তার আশা করা যায় না, আরেকটা স্টুপি তো ওরকম ছিল, হার্ট অ্যাটাক করলো দুবার, আমার পরমায় ছিল পঁয়ষট্টি বছর, আমি দুর্মায়কে বললাম আপনি আমাকে নিয়ে এখানে এত সব কিছু করছেন চেষ্টা করছেন, আমার তো এই পরমায় আপনি বরং তার একটু বেশি পরমায় আছে, সেরকম ভালো ছেলে তুই দুই একজন হয়েছি মাত্র, আমি তার আমি তার সেবা করব, শেষ পর্যন্ত দু তিনবার এইরকম হওয়াতে গুরুমার বল তুমি ছুঁড়ে ফেলে দাও তোমার পুষ্টি, আমি তোমাকে পরমায় দিচ্ছি, সেই বছরটা পাবো কিনা জানি না, বিরাশি বছর আমি তোমাকে দিচ্ছি, বিরাশি বছরের পর তুমি চিন্তা করো ততদিন না তুমি চিন্তা করো, কারণ কি দেখছি আস্তে আস্তে এগিয়ে চ্যাপ্টার পর্যন্ত চলে এসেছে, আর ছটা বছর না বাঁচলেও আমার কোনো আপত্তি নেই, না এই বেঁচে থাকি তো সবচেয়ে বেশি দুঃখ, না বাঁচলে তো ফুরিয়ে গেল আর কোনো অসুবিধা, কিন্তু বাঁচব না বললেও হবে না, আবার বাঁচব বললেও হবে না, যার যখন জন্মমুক্তি যারা ব্যাধি এগুলোকে সব যোগ করতেই হবে, আগমা পায় মুক্ত স্থান দুঃখ সভার আগমা পাই এই সহ্য করতেই হবে, যাই হোক করে গুরু মহারাজ চেয়েছেন তার ইচ্ছায় সমস্তই হয়ে চলবে, ইনস্ট্রুমেন্ট একটা তো ইয়ে করতে হবে, তাই ইনস্ট্রুমেন্ট হয়ে যেদিন কিছু একটা নতুন কিছু করবার ইচ্ছা হয় তার আগে দু তিন দিন ধরে ভাবি চিন্তা করি, যাতে আপনারা বলতে পারেন ধ্যান করো, যেটা করবো না করবো না, করলে ঠিক হবে হবে না, আর গুরু মহারাজ বলেছেন ওয়েট ওয়েট অ্যান্ড সি, এটাকে আমি খোঁজ ফল করি। আর কি যে সুফল পাই তা আপনার বলতে পারবেন না। একটা অ্যাকশন সঙ্গে সঙ্গে নিতে উৎসাহ, কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে অ্যাকশন না নেন এবং অপেক্ষা করেন একটা উৎসাহ, দেখেছি আমি খুব ভালো ফল। সেই লোকটাই আমার কাছে আর দিন একটা খবর পেলাম, একটা লোক আমাকে লক্ষ লক্ষ টাকা দিতে চায়, আমি তাকে রিজেক্ট করছি, আমি তোমার টাকা নিই, তোমার টাকা নিয়ে শুধু ধুয়ে ধুয়ে চল, আমার যখন ইচ্ছে পূরণ হবে অন্যভাবে তো আমি সেটা করে নেবো, তোমার টাকা আমার দরকার। তাহলে আজকেই শুনছি যে সেই লোকটা আমাকে আর ভয়ের ফোনই পাঠানার, সে আমার অ্যাসিস্ট্যান্টকে কেবল ফোন করে করে বলছে কখন তুমি নেবে কখন তুমি কি অবস্থাটা দেখুন, দেড় পয়সায় মুড়ি খেয়ে মানুষ হয়েছে। আর সেই লোকে কি আমার টেলিভিশনকে খবরটা দেখুন, টেলিভিশনটা ছোট লেখাগুলো পড়তে পারি না সবসময়, কোনোদিন কাউকে কিছু আমি বলিও না। এবার আমার একজন শিষ্য এলে বলছে যে মানে তোমাকে আমি একটা সারপ্রাইজ দিচ্ছি, তার আগে সে একটা টেলিভিশন কিনে নি, এনে নিচে রেখে দিয়েছে, জানে যে আমি চাইলেই তো আমি নিই না, দিলেও নিই না, অত সে এখন ভয় খেয়ে নিচে রেখে দিয়েছে, দিয়ে বলছে তোমাকে একটা সারপ্রাইজ দেবো তুমি নেবে, তাহলে কী সারপ্রাইজ দেবো, তারপরে দেখি একটা টেলিভিশন বিরাট টেলিভিশন একটা নিয়েছে, তোমরা দেখি এই ধরো না চাইতে নামের গুণে এসব ফল পাই, এইটা শুনে আমার ভাই দুঃখ হয়, যে নাম তো আমি করি না, হরিনাম আর কতটুকু করি, ওই একটুখানি নিয়ম রক্ষা করি হরিনাম করে, আর সব সময় তো বিষয় চিন্তা, অন্য কোনো চিন্তা তো আমার নাই, আমার কেউ সব সময় বিষয় চিন্তা, এটা কী করবো এটা কী করবো এটা কী হবে এটা কী হবে, কিন্তু নামটা করলাম কত, নাম করছে না করি তুমি এইরকম ফল হয়। আমি তো অবাক হয়ে যাই এই সমস্ত দেখি, যে আমরা বিশ্বাস করি না, অথচ দেখুন আজকে চায়না কবে থেকে ইচ্ছা করেছিলাম যে চায়নায় যদি একটা লোক পাঠাতে পারতাম কাউকে তাহলে ভালো হতো, সব দেশ হলো কেবল চায়নাটাকে ধরতে পারলাম না, আর এই জন্য হবে না এরা সব করবে, ঠিক চায়নায় একটা লোককে পাঠিয়ে দিলাম, আর সেই সরকার শিশু করে দিলাম তাই না, সে তারা মানে খাঁটি শিষ্য হয়ে গিয়েছে, আমাদের অসুবিধা হচ্ছে কি জানেন নামটা তো সব বাঙালি, তো অনেকে মুখে মুখে মাস্টার তো খায়, আমাদের শিষ্য এখানে যে আছে তাদের মধ্যে হয়তো মুখে মুখে মাস্টার তো খায়, কিন্তু ওরা তা না
শিক্ষা রাখে না,
শিক্ষা নেই আমাদের বাঙালিতে অনেকে, আমরা দেখি রোজ দেখুন মোটামোটো শিখা, ওদের দেখে আবার আমাকে বাঙালি গিয়ে শিখা রাখতে আরম্ভ করছে বিরাট বিরাট, ওরা যেটুকু গ্রহণ করেছে আমাদের ধর্মটা সেটা একেবারে মনে প্রাণে গ্রহণ করেছে, এইটা আমি অবাক হয়েছি, ওদের ভগবান না দিলে পেতে পারে না, সহযোগানু ছোট পুংসাম বলুন যে বিভিন্নতে অন্য হয়েছে যথান্য হন কি ভেদ রাখবে, সদা অনুব্রত তিনি যখন কৃপা করবেন সেটাকে আর ঠেকাতে কেউ পারবেন, যে ওই ভগবতা প্রত্যা উপায় হি আত্মলব্ধ অন্য পুংসাম অবিনুষাম বৃদ্ধির পারতার, হ্যাঁ যে ওই ভগবতা প্রত্যা উপায় আজ আত্মলব্ধে ভগবান বলেছেন তুমি এই যে আমি সিঙ্গারা ভালোবাসি আমাকে একটা সিঙ্গারা দাও, তাহলে আমার খুব খুশি, অথবা আমার তো মানে প্রেসক্রিপশনটা হয়েই গেল, আমি ভগবানকে একটা সিঙ্গার দেবেই ভগবান খুশি হয়ে যাবে, তো ওরা সেইটা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি না যেহেতু ছোট থেকে অনেক কিছু শুনেছি তো এই জন্য বিশ্বাস করে, আর ওরা কিছুই শোনে যা শুনছি শুনে শুনে বিশ্বাস করে বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আর কোনো জামা লাগে, ঈশ্বরের পরম কৃষ্ণ চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ, বাস এইটি ওরা বিশ্বাস করে দিয়ে অনুশীলন করে যাচ্ছে, নাম চিন্তামন কৃষ্ণ চৈতন্য শরীর নিত্য শুদ্ধ পূর্ণ মুক্তি এই সবগুলো করে সব এখন সব শিখে গিয়ে আর শুধু শিখে গিয়েছে না অপরকে শেখাবার জন্য চেষ্টা করছে কিন্তু ওদের লাইফ ওদের পাশ্চাত্যের একটা যে মুড আছে মোটিভ আছে সেই ধারণা নিয়ে ওরা ওগুলো করে বেড়ায় হ্যাঁ জাম্পিং কি মন্ত্রী হ্যাঁ সব আমাদের যত নিরামিষ ভালো ওদের দেশে তো আপনার কেউ বিক্রি করতে পারবে না বিক্রি করার কোনো ব্যবস্থাও নেই অর্থাৎ আপনাকে ব্যবসা করতেই হবে হয় ব্যবসা করুন নয় চাকরি করুন চাকর দিবি চাকরি মানে চাকর দিবি সেটা ওরা ছোট থেকে বড় পর্যন্ত সবটাতেই ওদের আনন্দ মানে আমি তো দেখি আমাদের দেশে ছেলেগুলাও দেশে চায় গিয়ে রেস্টুরেন্টে কাপ ডিশ ধুয়ে পয়সা দুটো পায় তাই থেকে তাদের মেকানিক হয়ে যায় আর ওখানকার আমার একজন ম্যানেজার তার দুই ছেলে কোটি কোটি টাকার নাম আরও মেয়েও বোধ হয় অনেক বড় আমি মেয়েটা খবর আছে কয়েক মিলিয়ন ডলার একদিনে বিক্রি করে তার প্রোডাকশন তো সে তার মা কী করে অপরের বাড়িতে ঝিরঝিরি করে মোটর বাড়িতে মোটর সাইকেল মোটর করে যায় মোটর ড্রাইভ করে যায় ঝিরঝিরি করে আধ ঘন্টা কি এক ঘন্টা দিয়ে দুটো পয়সা পায় এই পয়সা নিয়ে মোটর আমি অবাক হয়ে যাই যা খেতে উপায় করে দেখতে শুনতেও সে একবারে মহা ভাগ্যবতী মানে অপূর্ব লুকিং আছে অথচ সেই ভদ্রমহিলা আমাকে তো ভোরবেলা চারটের সময় আমাকে ডায়াবেটিস এরিয়া আছে তার ইঞ্জেকশন দিয়ে নেওয়া টেস্ট করার দিয়ে তার খাবার দেয় ও আমার জন্য খাবার তৈরি করতে ভোর হবে চার পাঁচ রকমের খাবার তুমি যেটা খুব তার মানে আমি চারটের সময় উঠি ও তাহলে কটার সময় উঠি ও তিনটের সময় উঠে নিচ্ছে বিয়েটাকে এই সমস্ত ভদ্রমহিলা মনে প্রাণে ভগবানের সেবা করবো এই প্রতিজ্ঞা নিয়ে ওরা ইয়ে করছে তবে এত বড় বড় মত আমিও করতে প্রত্যেকটা লোকেরই একটা করে নিজস্ব এনার্জি দেবার মতো ক্ষমতা আছে যাই হোক আজকে তো সেই গুরু মহারাজ চিরভাব পৃথিবীতে আপনারা সকলে এসেছেন কৃপা করে হ্যাঁ এটা আপনাদেরও মানে একটা সান্ত্বনা যে গুরু মহারাজ উৎসবেতে আসতে পারলেন আমার তো ক্ষমতা নেই এখানে ওখানে যাওয়া এই কলকাতা থেকে এখানে এলাম তিনবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো এখন তো আর কোথাও যেতেও পাঠ না মায়াপুর একবার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যেতে পারে না যে প্রত্যেকটা মঠে আমার কিছু অ্যাটেন্ড করতে পারবো না আর না পারলে একটা নিজেরই অপূর্ণতা থেকে যাবে মানসিক যে এর মধ্যে যেতে পারলাম না ওর মধ্যে যেতে পারলাম না ওখানে যেতে পারলাম না সেখানে যেতে পারলাম না একবার কেবল গুরুমহারাজকে বললেন গুরুমহারাজ আমি সন্ন্যাসী 1985 দিয়ে বললেন তিনি পরিবারে সমাধিতে একটা প্রণাম দিয়ে আমি গুরুমহারাজ বললাম মহারাজ নিশ্চয়ই যাবো কিন্তু আমি কে ঠিক করে আপনাকে দেখতে হবে না কারণ আমি তো আমি খুলতে আসছি এখানে মানে ঠিক আছে তুমি যেদিন খুলি তুমি দেবো এই সুযোগটা হলো আমার 1992 যখন আমি ভারত ছেড়ে বেরিয়ে যাচ্ছি তখন আমি মনে রেখেছি যে আমি যাবো ভারত ছেড়ে বেরিয়ে যাবো আমি এখন অ্যাক্সিডেন্ট করে যাই তাহলে তার ভরণ প্রণাম করা হয় না এই সেই একদিন দিয়েছিলাম আমার তো ইচ্ছা করে এসে আমি ওখানে মায়া করে গিয়ে ওখানে থাকি, ওখানে থাকি, সেখানে একদম থাকি, কিন্তু ক্ষমতা তো নেই আজকে
আমরা স্থানে আছেন, আমরা এসেছিলাম, আমরা শিষ্য, উনি আমার দিকে সর্বদা সাহায্য করেন, মায়া করেছে, উনি ওনাকে সেইটাই করা হয়েছে সাহসের গৌরীর সঙ্গে।
আচ্ছা, আমি আমার এখানে সেক্রেটারি ছিল পূর্ণানন্দ, সে ছেলেটি বহু সেবা করেছে, বহু রকমের জায়গায় নিয়ে চলেছে, কিন্তু তারপরে সে বৃন্দাবনের দিকে চলে গেল, আর এখানকার কোনো কাজ করতে পারে না, ও আমাকে জবাব দিয়েছে, জানি সে এখান থেকে ওখানে এখান থেকে সব ছুটি ছুটি করে পাবে, আমি নতুন সেক্রেটারি করেছি। তারপরেও আমি দু বছর অপেক্ষা করলাম, তো পূর্ণানন্দ করে আমি ঘুরিয়ে আনতে পারলাম না, এখানে ব্যবহারটি থেকে গেল, তখন বাধ্য হয়ে এই আচার্য মহারাজ ভক্তি নির্মল আচার্য আমি করেছিলাম, ওর যোগ্যতা আছে যথেষ্ট, খুব যোগ্য ব্যক্তি, কোনো সন্দেহ নেই,
সবাই
ভালো লাগে, আর ও যা করে একবারে র্যান্ডম করে, কিন্তু আমি সেটা সহ্য করি, কারণ আমি তো হচ্ছি দেড় পয়সার মুড়িওয়ালা লোক, আমি তো অত সহ্য করতে পারি না, কিন্তু গুরু মহারাজ আমাকে বলে দিয়েছিলেন যে গোবিন্দকুণ্ডটা যদি পারো মাঝে দিয়ে, তো তখন আমি তো জানি না কী করে কী করবো, কিন্তু ও কোথা থেকে 800 ডেলি 700 গাড়ি মাটি এনে ওখানে ফেলে চারিদিকে ইয়ে করে পেটিয়ে পুটিয়ে গোবিন্দকুণ্ড আরও সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বলেছেন ওখানে একটা যদি কুণ্ডেতে একটা মন্দির করতে পারো ভালো হয়, সে মন্দিরটাও হয়েছে, ফিরে তাদের গেস্ট হাউস প্ল্যান ট্যান সব আমি করে দিয়েছি, ও আমার ফলো করে
সুন্দর ভিউ থেকে সবাই তাকিয়ে
থাকে, খুব ভালো
রাস্তা হলে আর ভালো সব দর্শন করতে
পারে। তারপরে তো ধরুন এই হাঁপানিয়ার চাষ, এই যে কী ঝামালা মুসলমানদের সঙ্গে, কিন্তু সেই ঝামালাগুলো তো সামলে যাচ্ছে বছরের পর বছর, মুসলমানদিকে তো গভর্নমেন্ট সাহায্য করে, আপনারা কী করবেন কাজ, কিছুই করতে পারবেন, কিন্তু ও তারই মাঝখান থেকে কাজ করে বেরিয়ে আসছে, এদিকে বামুনপাড়ায় একটা করেছে দেখছি, হাঁপানিয়াতে হয়েছে, তারপরে আরও হ্যাঁ এখানকার দুটো তিনটে চাষ রয়েছে, দুটো তিনটে মাঠে চাষ সেগুলো করে, তারপরে যে আবার এদিক ওদিকে মঠ করেছেন, আপনার ওই ইসলামপুর চকে একটা মঠ করেছে, তারপরে নাসিক গ্রামের নাকি একটা মঠ করেছে, আর কোথায় কোথায় কি সব ঘুরে বেড়াচ্ছে, মাঝখান থেকে আমাকে একটা দেনায় ফেলে দিল শিলিগুড়িতে 800,000 টাকা খরচা করে একটা বাড়ি কিনে, তাহলে আমি জানা নেই শোনা নেই ওখানে গিয়ে বলে না মানে ওখানে অনেক লোক চোখ, তো সেই বাড়িটা কেনার পরে দেখি একজন আবার দান করে দিল একটা বাড়ি, শিলিগুড়ি বিরাট মঠ হয়ে গেছে, আমি অবশ্যই যাইনি দেখিনি, তার ছেলে তুলে এসেছে, তার স্ত্রী এসেছে, এইরকম সব হচ্ছে আর কি, আসলে কিন্তু ভগবান নিলে সেবা নিলে সেবা হয়, আর ভগবান না নিলে সেবা হয় না, তোর সেবা নিচ্ছে আমি ঠেকাবো কী করছি, আবার এই মিশিংদেরও চলে এলেন, হ্যাঁ শুনলাম, আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো মহাপাখণ্ড পাথরটি, আমার তো মানে কোনো ইয়ে নেই, যোগ্যতা নেই, আর বিশেষ করে মিশিংদেরকে তো আমি ভয় করি,
হ্যাঁ
না আর বেশি আর মিশিং তাই এলো এসে গেল জোর করে এসে গেল, মিশিংদেব ঘাড়ে চেপে গেল চেপে গেল, আমি নৃসিংহ চতুর্দশীর দিন মঠে এসেছি, বুঝলেন, আর আমার বাবা মানসিক করেছিলেন যে 16 বছর বয়সেতে আমি সন্ন্যাসী হব। আর সেই বিভিন্ন দিনই সন্ন্যাসীর দিন ওই বমন করা, ওটা কী বলে বুড়োর শিল্পা পুরোরাজ জামালপুরের বুড়োরাজ নৃসিংহচন্দ্রদের সন্ন্যাসীর পাকা দিন। আর ঠিক সেই দিন আমি মঠে চলে এলাম, আমি জানি না এসে দেখি উপর খেতে দেবে না যে কীরকম সাধুদের বাড়ি দেব। শেষকালে কাছে একটা পেটও ছিল, সেটা একটু আমি করতে অর্ধেকটা আমি ছিলাম, অর্ধেকটা সদানন্দ বলে একটা ছেলে ছিল। যাই হোক, হ্যাঁ নৃসিংহদেব তিনি আর আমি ওকে ভয় করি, ভয় করি মানে যে একটা বিধি মানব বলে একটা জিনিস আছে যেটা খুব ভ্যালুয়েবল, যেটা আমাদের মেরুদণ্ড। রাগ মার্গটা তো আমাদের মেরুদণ্ড নয়, বিধি মার্গটা আমাদের মেরুদণ্ড সমাজে। আর তার হচ্ছে যে মূল আশীর্বাদ, ওর আশীর্বাদেতে সব দেবেন্দ্র মৌলী মন্দার মকরন্দ কণার না বিঘ্ন হরন্ত ভেরম্ব চরণাম যে রেন, সেই সর্ববিঘ্ন বিনাশ করেন আমাদের গণেশ কী করে না নৃসিংহদেবের পদ দেন তার মাথায়। হ্যাঁ পাল পল্লবিধায় কুম্ভদ্বন্দ্বের প্রণাম সময়ে সঘনাধিরাজ, হ্যাঁ বিঘ্ন বিহন্ত মলমস্য জগত্রয়স্য গোবিন্দ মহাদিবসন তমহন জান। এই তো নৃসিংহদেবের এখানে যে তার কুম্ভদ্বন্দ্বে তার কদরেণু নিয়ে গণেশ এত বড় বিরাট একটা অধিকারের অধিপতি হয়ে গেল। নৃসিংহদেবকে দূর থেকে নমস্কার করলে আমার পক্ষে ভালো হয়, তিনি একটি ধারেতে পেয়ে গেলেন তা ভালোই হল, তার যদি ইচ্ছা হয় আসুন। আর আমাদের তো তিনি তো অভাব কিছু রাখেন নেই, কেবল সেবকের অভাব, এইটি হচ্ছে গিয়ে সবচেয়ে বড় অভাব আমাদের। এত বেশি মঠ মন্দির করা মানেই হচ্ছে সেবকের প্রয়োজন, আর সেইটি অভাবটাই হচ্ছে সবচেয়ে বড় অভাব।
সেবক হচ্ছে সেবক
সে ঠিক আছে, তাহার করে যেটা জোর করে হয়ে যাচ্ছে সেটাকে আর ঠেকাবার কোনো উপায় নেই। সকলেই জানেন গুরু মহারাজের মর্যাদা, গুরু মহারাজের দান, হ্যাঁ গুরু মহারাজের বন্ধু বান্ধব পাঠক সবই তো মানে অলৌকিক। আমি তো প্রত্যেকটি মহারাজের সঙ্গ লাভ করেছি এবং তাদের কৃপা পেয়েছি, সেটা গুরু মহারাজের কৃপাতেই হয়েছে। ওরা জানেন যে গুরু মহারাজ এই ছেলেটাকে স্নেহ করেন, আচ্ছা আমরা একটু স্নেহ করি, এই বলে ওরা স্নেহ করে। মাধব মহারাজ মতো লোক রাস্তা দিয়ে চলছেন, আমার হাত তো ধরে চলছিল, আমি অবাক হয়ে গেলাম আমার হাত তো ধরে উনি চলছেন ইয়ে করে, আর হাতটা দেখি গরম মর। আমি জিজ্ঞাসা করেন মানে আপনার হাতটা খুব গরম, উনি বলেন হ্যাঁ আমার একটু পিস্তু ব্যক্তির হাত আছে। আর সে ভগবানের মতো চেহারা, হাসপাতালে দেখতে গিয়েছিলাম কী বলে কলকাতা হসপিটালে, এই সব তো জীবনের অভিজ্ঞতা আছে, প্রচুর অভিজ্ঞতা আছে আর প্রচুর বৈষ্ণবের সঙ্গ লাভ করে। হ্যাঁ তার তো ফলটা একটা পাবো তাই পেয়েছি, হ্যাঁ আমার বলতে আর কিছু নেই। এখন ওরাই যান সেবা করে যেটুকু দিয়েছেন সেটুকু সব পেয়েছি। এক একজনা ব্রহ্মাণ্ড তারিখে শক্তি ধরে জনে জনে, এইগুলার শুধু তো বইয়ের ভেতর নয়, এগুলো বাইরে আমরা দেখতে পাই এগুলো। তবে আমাদের কপাল যার যতটুকু ভালো সে ততটুকু ভালো পেয়েছে, আর যার কপালে যতটুকু জুটেছে সেইটি সে ধন্য হয়ে যাবে। হ্যাঁ স্বল্পমস্তু ধর্ম সুখরায়তে মহত উপায়, একটুখানি এক বিন্দু ধর্ম তাতে মহত উপায় আত্রায়তে, অতএব আর কিছু করবার নেই, একটুখানি কিছু ছোঁয়া পেলেই হল পরশমণি। হ্যাঁ সনাতন গোস্বামী পরশমণিটাকে ফেলে রেখে দেন গাছের তলায়, যদি কেউ কোন সময় কারোর প্রয়োজন হয় তাকে দিতে পারে। তো এইরকম নিতাই বল কমল কৌশিতম শিশু কর জগত জুড়ায় হ্যান নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণকে চেনে বৃদ্ধকর ধর নিতাই সে সম্বন্ধ নাই যার বৃধা জন্ম গেল তার সেই পশু বড় দুটা নর্তমদাস ঠাকুর বিরাট পণ্ডিত ছিলেন নোডাউট, কিন্তু ও জিনিসগুলো পাই আমরা কিছু পাই ওর গানে, আর গানগুলো সব বাংলায় লেখা, একটা মজার ব্যাপার। এগুলো অত বড় পণ্ডিত জীব গোস্বামী সে সর দর্শন করলেন, ওটা কী বলে সট সন্দর্ভ করলেন, সেটা তো সংস্কৃত। আমরা তো জীব গোস্বামীর কাছ থেকে সবই পেয়েছি, কিন্তু সেটা একটু ঘুরিয়েছে। হ্যাঁ, ঘুরিয়ে যেমন নাক দেখায় না সেই রকম নর্তম ঠাকুর শ্রীনিবাস আচার্য শ্যামানন্দ প্রভু এদের মাধ্যমে তো এই সেই শব্দের ব্রহ্মের প্রকাশ হয়েছে। আর এইগুলি কিন্তু সব বাংলা ভাষা, তা আশ্চর্য। সেই জন্য আমি আমার সব বন্ধু বান্ধবদের বলি যে তোমার বাংলা ভাষা শিখেন, বাংলা ভাষা অপূর্ব সম্পদ এখানে আছে। নর্তমদাস ঠাকুর ভক্তিবীর ঠাকুর যে গানগুলো সব উনি ক্যান্সেলেশন করেছেন, ওটাকে যমুনা যমুনা চারটি স্তোত্র ইত্যাদি, এটা আমরা কত ইংলিশ বলতাম বাংলা কথা বলতাম, ঠাকুর সব বাংলায় অনুবাদ করেছেন। আর সে এক একটা অনুবাদ কি আমি চাই গৌর চন্দ্রে রয়েছে মায়াপুরে যথায় কৈশরবে শ্রিয়ম যেতে স্ফুরে যথায় চাচরকে ত্রিকচ্ছ বচনে বসনে ঈশ্বর তাকে লীলা করেন ভক্তগণ সব। কী অপূর্ব প্রকাশ শব্দ ব্রহ্ম তার যে এরকমভাবে সে প্রকাশ হয়, বাংলা ভাষার ওপরে আর কোনো ভাষাই নেই। সে আপনারা যাই বলুন সংস্কৃত আর ইয়ে করে, এইসব তো দেব ভাষা, সংস্কৃত ভাষা দেব ভাষা, আর এটা হচ্ছে গিয়ে ব্রজ ভাষা। হ্যাঁ, গুপ্ত গোবর্ধন, গুপ্ত বৃন্দাবন আর বৃন্দাবন এই তিন তিন যাই হোক ভগবানের কৃপায় আমি তো আর বসে না করতে পারছি না, আমার গানটা তো করতেও হয়। হ্যাঁ, আমাকে নিজেকে বন্ধু মধুবাণী তো বলাটা অনেকক্ষণ কথা বললাম, আমি বলি না তো কথা একবারই বললাম। হ্যাঁ, দেড় ঘন্টা আচ্ছা, আপনাদের সকলের আশীর্বাদ সকলের কৃপা এটা হল। আমি কখনো একটা কথা বলি
শ্রীরূপমঞ্জরি পদ সেই মোর সম্পদ সেই মোর ভজন পূজন সেই মোর আভরণ সেই মোর প্রাণ ধন সেই মর জীবনের জীবন সেই মর রসনিধি সেই মর বংশ সিদ্ধি সেই মর বেদের ধর্ম সেই ব্রত সেই তপ সেই মর মন্ত্র জপ হবে বিধি সে পদে হইবে সিদ্ধি অনুকূল হবে বিধি সে পদে হইবে সিদ্ধি নিরখিব এ দুই নয়নে কে রূপ মাধুরী রাখি প্রাণ খুব লয় সখী দর্শন রহি গরল জারল দেহি দর্শন রহি গরল জারল দেহি চিরদিন তাপিত জীবন মহাপ্রভু কর দয়া দেহ মরে পদ প্রভু কর দয়া দেহ মরে পদ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম
হরে হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে
হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে
হরে রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে রাম 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 হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম
গৌর হরি তিনি যদি বলেন তাহলে ভালো, কেন ইনি আমাদের অথর ইংরেজিতে
So I've been asked by Bhakti Sundar Govindadev Goswami Maharaj to say something in glorification to Bhakti Rakhav Shiradev Goswami Maharaj. And I'm in the presence of all of you Vaishnavas. Please forgive my offense for speaking in front of so many superiors. But for Gurudev's pleasure, he wants to hear someone speak something in English. And I tried to do that. His Divine Grace, Srila Bhakti Sundar Govindadev Goswami Maharaj, has represented one of Srila Guru Maharaj's favorite concepts in the form of the Mat logo of Sri Chaitanya Saraswat Mat, where we see that the Shisha, we're told, is like the lotus. And Guru is like the water in which the lotus is situated. And Krishna is like the sun that is nourishing the lotus. If the water is removed from the lotus, then that very sun, which is to nourish the lotus, burns the lotus. So this is to illustrate how critical and indispensable is the position of Srila Gurudev. Should his presence be withdrawn from us, we have nothing. Srila Guru Maharaj says that Jiva Shakti is an impoverished Shakti, has no wealth of her own, needs an endowment from the Asraya Vigraha, the shelter-giving Guru Varga. So in Mahaprabhu's Shikshastakam, where he says, Sunjayate Jagat Sarvam Govinda Virahiname, and I'm seeing the world as void in the absence of you, Krishna. But we've heard from Srila Gurudev and Srila Guru Maharaj that Srila Raghunath Das Goswami, he's expressed even more intense feelings, because he's expressed in his sloka, Asha Avrayamrita Sindhu Mayi Katanchit, etc., how, what is his aspiration? What is the meaning of his life? At Prane Vajena Charaboru Bakarinapi, where he's saying, what is more valuable than my life is Vrindavan, etc., his aspiration for this service. So Das Goswami, in his prayer of separation, he sings, Sunyaite Mahagostam Girindro Jagarayate Vyagram Dundayate Kundam Jivatu Rahitasume, that what was the inspiration of my service in the presence of my Guru now has become inimical to me. It is antagonistic to me. So he's expressing a deeper type of separation, that Govardhan,
Vagrutundayate Kundam Girindro Jagarayate Sunnayate Jagat Sarpam Govindayate
Jivatu Rahitasyane
Jivatu Rahitasyane,
that that Govardhan, which was the place of his aspiration, is now like a python coming to swallow me. And Radha Kunda, the holiest of holy places, that is like a tiger's gaping jaws coming to devour me. So this is the sort of expression that comes from the disciple in the absence of his guru. When Srila Guru Maharaj first came to Gaudiya Math, he said, I'm being told we shall accept guru, and of course I'm doing that like everyone. He said, but I was thinking inside, someday, my heart's inner aspiration for a direct connection with Krishna will be satisfied. But in time, I came to understand the Vaishnava is everything. Right? Krishna is occupying the secondary position. When we came to meet Srila Guru Maharaj, we thought we heard that Krishna consciousness, Krishna is number one and everyone else number two, number three, number four, number five. But after coming in connection with Srila Guru Maharaj, a dramatic change took place in our conception. Sakshad hari tena samasta shastra yuktasta tavagate vasadi kintu prabhoya priya eva tasya vande guru shi charanaravinda. That in the beginning, from the most distant conception, Krishna is occupying the superior position. Kintu prabhoya priya, but prabhu priya, when the shift takes place, as Maharaj is telling Naratam Das Thakur, Chakravarti Thakur, another thing, the shift takes place where Krishna, the conception of Guru, changes from Krishna to Krishna's potency. So when we came in connection with Srila Guru Maharaj, what came to the front of the conception was the conception of Mahaprabhu, and that means Radharani. As he composed, when he entered this mat, he came to Navadvipa in 1941. But in 1942, on the Rath Yatra day, Guru Maharaj established this mat and he put his flag, and his mantram came, sprung out of the divine soil of his heart, the Sri Chaitanya Saraswata Mata Bhara Udgita Kirtir Jayasrim. What is that Udgita Kirtan of Jayasrim? To glorify the position of Srimati Radharani. How glorious she must be. Gora Gatha Vrananti. What are the members of Chaitanya Saraswat Math? What is their primary business? Gora Gatha Vrananti, to glorify Mahaprabhu, which means to glorify the position of Srimati Radharani. Right? Radha Bhava Bhuti Subalitam Nomi Krishna Sarupam Aparam Kashyapi Pranayi Janavidashakututi Rasotstamam Dritva Madhuram Upapoktam Kamapiya. He stole her heart and halo, her sentiments. That is the Krishna, the Mahaprabhu we're worshipping. How glorious is this mat? Maharaj told, and under his ample guidance, as Guru Maharaj said, you will find in many ways he is more qualified than me. He took the flag, the banner of Sri Chaitanya Sarasamat, and carried it around the world 22 times. From here to Russia, to America, to, it's in China now, Latin America, England, everywhere. But how glorious is this mat? We also learned from Srila Swami Maharaj's sister, when people were saying, that Sridhar Maharaj, he's living in a hut, he has his little, his flag announcing the glories of Chaitanya Saraswat mat, but we are, the mat, it's not so opulent there. Not so much they have. And Pishima told, oh, you don't know how much opulence is at Chaitanya Saraswat mat. Said, Lakshmi Devi is sweeping the courtyard of the Chaitanya Saraswat mat. And so Srila Guru Maharaj, this was acceptable to him ontologically, siddhantically, because she didn't say he's cleaning his mat. She said, she's cleaning the courtyard of Srimati Radharani. So, Yad Vanchaya Sri Lavana Charatapo. So Srila Guru Maharaj, he established himself here. His, what is the unique contribution of him to this line, as Srila Gurudev mentioned, he revealed Radha Dasyam in the Gayatri Mantra, right? Gayatri Murlista Kirtanam Radha Padam Bhimai. He extracted Radha Dasyam from the Brahma Gayatri. In his Prema Dhamma Deva Stotram, Srila Keshava Maharaj, when he heard this, he said, no one can compete with him. Now that we've heard, he has given the Achintya Veda Ved ontology of Sri Chaitanya Mahaprabhu perfectly, and in poetry on top of it all, in this Prema Dhamma Stotra. He said, so no one can compete with him. And when he also saw this beautiful mat here that was made under the direction of Srila Gurudev, he said, no one can compete with him either in building the most beautiful temple that we've ever seen. It's the Navadipa Koladri, what is it? Gangatata Navadipa Koladri Adye, situated on the banks of Navadipam in Gupta Govardhan. When Srila Guru Maharaj was contemplating where he will spend his final days, three choices came to his mind. Uddhava Khyati in Vrindavan, Gambira in Puri, and Navadipam. His perfect thinking was that Vrindavan, that is for the highest section of liberated souls. So I don't consider myself fit to be there. But we've heard that in Navadvip, the non-liberated section can find their wealth there. Right? And then, did he immediately come to Navadvip? No. He went to Ekachakra, the place of Nityananda Prabhu there, and he prayed, Sastanga Dandava, that please, you are Patita Pavana, please give me shelter and some, and let me.
Srimad Bhagavatam, few chapters I read. Hello, Tulip. I also
cannot believe it.
When Shastriji, when we were in Puri, he came and asked you one question from maybe the second chapter of 12th canto, and you recited from memory that chapter.
Yes.
Not even famous chapter. Not like Uyala Gita or anything like that. Just like second chapter of 12th canto.
Kanga Purti Kataya to me say, Sampati Kova Prasiti Mayatu, Gopati Tanaya Kunje Gopa Vadhuti Vitanga Brahma. Right.
Guru Maharaj told, when you said that at Swami Maharaj's, he said, Krishna's Babaji Maharaj jumped up and said, "Hare Krishna!" He was very happy.
Yes. When I told, "Kam Purti Kothaya Tumisha," I started.
Yeah.
What sloka? I said, "Start." I am of Ganatimananda, deciding, but thinking other things.
Because you didn't expect that you shall speak, right, that day.
Yes. Then, when Tasmai Sri Guru Ve Namo finished, then I told, Pangapurti Kathaya Tumi Se, Sampurti Koba Purti Maya. Hare Krishna Das Babaji Maharaj, you are so enthusiastic.
Yes.
Hare Krishna. Yeah, I have got clue. Now I can proceed. Badravana Bihara Sarnga Dhanna Avatar. Satyavatya Kumara. Badravana Bihara Satyavatya Kumara. Sarnga Dhanna Avatar. Sarnga Dhanna is Bhagavan. Krishna Dhanun Nam Sarang, Tara Avata. Oh, so much respect given Garga Muni to Vedavyasa. Vedavyasa's mother was fisherman's daughter. Then so low caste, that caste name is scheduled caste. But Gorkha Rishi was very enthusiastically telling that, making his pranam mantra for Vedavyasa. This is the beauty. Niche namte to kono oshubidha nei, jodi opore utte para jay. If we can go up, then can go down is not problem. But we must go up. Then our play will be happy play. Up and down, up and down. Otherwise, cannot go up, only go down and fall down there. That is not good.
Energy, Maharaj.
Yes, I am feeling also that.
Maybe it was good to come to Navadvip. Fresh air here, and you're going on your scooter and getting some exercise.
Actually, atmosphere giving more better life.
Yeah. Clean air.
So many devotees come. So many Vaishnavas. And some opportunity. I have seen when I am talking with highly qualified man, then my qualification also coming out high. And I surprised to see that Yehuchoy is coming out. And when I am talking with ordinary man, the ordinary analogy, etc., everything comes very ordinarily. When talking with Nastik, I mean atheistic, then style of talking completely change. And that I can remember the Bhaktivinoda Thakur's Chaitanya Shikhamu. When he is talking with atheistic person, that circumstance he tried to establish theistic knowledge. Finally he told, at least if you believe it, you not will be disturbed by this. Uh-huh. Then why you not will believe?
Like in Krishna Sangeeta.
Yes. Yes, that.
That.
Ah, maybe that.
Yeah. What does he call? Adhunika?
Adhunik.
Modern people?
Yes.
People under the influence of modern,
modern thinking.
That Bipin Paul, he told in at Bhaktivinoda Thakur's Tirobhav celebration, he said, when I was under the influence of all this Western thinking, when I read Bhaktivinoda Thakur, he brought back my faith in Vaishnavism and Mahaprabhu's creed.
Mm-hmm.
From Sri Krishna Sangeet, what you're telling.
Yes.
That book changed it. Saved him, brought him back to Mahaprabhu's line.
ask you about magnesium. You should take it every day now for a little while. So what time is good? 9 o'clock?
Magnesium.
When you take indoor or when?
9 a.m.? 9 to 10 a.m.
Just once a day or twice a day?
Twice is good.
Yeah. So then